Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আরও একবার। বুধবারের রাত 12টা, বৃহস্পতিবার আসলে পড়ে গিয়েছে, এরকম একটি সময়ে যারা এই মুহূর্তে কান পাতলেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে যে অনুষ্ঠানটি আপনারা শুনছেন সেটা আসলে জীবনের গল্পের অনুষ্ঠান, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ওকে, জীবনের গল্প বলার জন্য আজকে আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে প্রথমেই পরিচিত হই। তার আগে আপনাকে বলছি, এখানে জীবনের গল্প বলার জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটি সুখবর দিতে চাই। যারা হ্যালো 8920 ফ্যান আছেন তাদের জন্য বলছি, আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 বেস্ট নটি স্টোরি এবং একটি অপ্রকাশিত গল্প, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে একটি বই আমরা বইমেলাতে প্রকাশ করেছি এবং সেই বইটির দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাজারে আছে। আপনারা বইটি এই মুহূর্তে ঘরে বসেই পেতে পারেন। আপনারা চাইলে একটি বিশেষ নাম্বার আমি বলবো একটু পরে, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিলে ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করবেন, কারণ বইটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে কিংবা লোক মারফত আপনার বাড়িতে গিয়ে বইটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। নাম্বারটি হচ্ছে রকমারি ডট কম এর 16297। আমি আবারও বলছি 16297, বাংলায় হচ্ছে 16297, 16297। এই নাম্বারে ফোন করার পরে আপনি বলবেন যে আর জি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, তাহলে আপনার যে ফর্মালিটিস আছে সে ফর্মালিটিস পূরণ করলেই আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। যে এই বইটি আপনি যদি চান তাহলে নীলক্ষেত থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। এছাড়াও এই বইটি নিয়ে, শুধুমাত্র এই বইটি নিয়ে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে একটি বিশেষ মেলা চলছে সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে যে কোনো সময় আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন এবং আজকে বৃহস্পতিবার, বুধবার এবং শুক্রবার এই দুই দিন আমি এখানে থাকবো, হরহামেশায় হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে পাবলিক লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। তবে যে কথাটি আমি বারবারই বলছি সেটা হচ্ছে, আপনারা যারা ঘরে বসেই বইটি পেতে চান তারা ফোন করবেন যে নাম্বারটিতে 16297। আরও একবার বলছি 16297, এটি রকমারি ডট কম এর নাম্বার। এই নাম্বারে ফোন করে বলতে হবে আর জি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, বইটির নামমাত্র মূল্য 150 টাকা, আর কুরিয়ার সার্ভিসে যেটা আসে এই টাকার মারফত আপনি ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন। নাম্বারটি আবারও বলছি 16297। আপনার নামটা একটু বলেন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন।
মোহাম্মদ শাহাবুদ্দিন, কোথা থেকে এসেছেন আপনি?
চট্টগ্রাম থেকে।
চট্টগ্রাম থেকে, আপনার কথার মধ্যে চট্টগ্রামের একটা টান আছে দেখে বুঝতে যায়। শাহাবুদ্দিন, বয়স কত আপনার?
আমার বয়স 24।
24 বছর বর্তমানে। ওকে, চট্টগ্রাম থেকে এসছে শাহাবুদ্দিন তার জীবনের গল্প বলার জন্য, আমরা একটু শুনতে চাই। একেবারে যেখান থেকে মনে পড়ে বলুন আপনি।
আসলে আমাদের ছোটকাল থেকে যখন আমাদের বুঝ হয়েছে তখন দেখলাম আমাদের পারিবারিক অনেক কষ্ট ছিল, তো মা বাবার দুঃখ কষ্ট সবগুলো দেখছি। আমার আম্মু অনেক কষ্ট করে 1 লক্ষ টাকা জোগাড় করছে, জোগাড় করে আমার বড় ভাইকে দেশের বাইরে পাঠাইছে।
আপনি তখন কত বছর? কত?
আমার তখন বয়স হচ্ছে আপনার 13 বছর। তো দেশের বাইরে পাঠাইছে, আবার দেশের বাইরে যাওয়ার পর সে আস্তে 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 দোকানে কাজ করতেছে, ইনকাম করতেছে, ইনকাম করতে সে একটু ভালো পজিশনে চলে আসছে। আসার পরে এরপরে আমাকে, আমাদের এলাকায় আমাকে নিয়ে একটা গন্ডগোল হয়, ওইটা নিয়ে এবার আমাদের আমাদের এলাকায় মামলা আমরা অনেক কিছু করলো। করার পর আমার ভাই কি হচ্ছে, আমাকে আমার নানুর বাড়িতে নিয়ে গেল। নানুর বাড়িতে নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আমার ভাই ভিসা কমপ্লিট করছে আমার জন্য, তখন আমাকে সৌদিতে নিয়ে গেছে আমার বড় ভাই। দেশের বাইরে আমার কাজ দিছিল আপনার মেকানিক্যাল কাজ, তো ওখানে যাওয়ার পর আমি আমার মেকানিক্যাল কাজটা পাই নাই, আমাকে কাজ দিছে আপনার ওই লেবারের কাজ। লেবার বলতে ওই সিমেন্ট ফিটে করে নিয়ে 14-15 তলা বিল্ডিং এর উপর তুলে দিয়ে আসতে হবে।
এটা কি সিঁড়ি দিয়ে উঠতে হয়?
সিঁড়ি দিয়ে উঠতে হয়। এরপরে আমার ভাইকে আমি বলছি, বলার পর আমার ভাই বলছে, দেখ বিষয় কিন্তু দিছে আমার বড় ভাই, এখন বড় ভাই বিষয় দিছে ওই জায়গায়ও কি এই আমাদের জারবাদি কাজগুলো চলতেছে। বড় ভাই বিষয় বাঙালি কাছ থেকে নিছে, সে বলছে বিষয় ভালো, বাঙালি তো তাকে যে বিষয়টা ধরা দিয়ে সেটা তো আর জানে না, কারণ যে কোনো বড় ভাই চাইবে না যে তার ছোট ভাইকে কষ্টের মধ্যে এনে রাখবে। প্রায় 3 বছরের মতো ছিলাম, 3 বছর ছিলাম, আমার 3 বছরের আকামা ছিল না। 3 বছর পর আমাকে এক চেক রাস্তার মধ্যে এক চেক পোস্টে আমাকে ধরে গেলে, ধরার পর যখন আমার পাসপোর্ট ফটোকপিটা শো করে, একটা পাসপোর্ট ফটোকপির মেয়াদ থাকে 3 মাস, 3 মাসের পর ওইটা আর গ্রহণযোগ্য না ওদের কাছে। 3 মাস কারাগারে রাখছে।
সৌদির কারাগারের এক্সপিরিয়েন্স কি ছিল 3 মাস একটু শুনি।
সৌদির কারাগার এক্সপিরিয়েন্স আসলে কারাগারের ভিতরটা খুব ভালো, মানে বাংলাদেশের মতো না, সব সময় খানা, সব সময় ডাক্তার, সব সময় মানে একটা মানুষকে বাইরে যেরকম ট্রিটমেন্ট দেয় সেম ওই রকম। 3 মাস লাগে না, 3 মাসের 4-5 দিনই আগে আমাকে সৌদি সরকার সম্পূর্ণ খরচে বাংলাদেশে পাঠিয়ে দিছে।
আচ্ছা আচ্ছা,
তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর বাংলাদেশে আসলাম, দেখতেছি কোন জায়গায় কোন ধরনের ব্যবসা কিংবা কি করা যায়, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান করা যায়। ব্যবসা খুঁজতে খুঁজতে তখন আমি পান বাবার পান দোকানে বসছিলাম, আমি প্রায় 3 বছর বসছিলাম। বসার পর ওখানে বিভিন্ন মানুষ আসতো, আসার পর ওদের সাথে কথাবার্তা বলতাম, বিভিন্ন কোম্পানির লোক আসতো, কথাবার্তা বলতাম, কথা বলা বলতে বলতে একসময় ফুড এন্ড বেভারেজ ওই কোম্পানির কিছু লোকদের সাথে আমার সাথে খুব গভীর হয়ে যায়। তো ওই কোম্পানির লোক আমাদের এলাকায় ডিলার ডিস্ট্রিবিউটার নিয়োগ করবে,
আচ্ছা
আমি নিলাম ডিস্ট্রিবিউটার, নিলাম ফুড এন্ড বেভারেজ ডিস্ট্রিবিউটার নিলাম। তারপর তার আরেক মাঝখানে একটা বের ফুড এন্ড বেভারেজ লিমিটেড, তো ওগুলো আমি নিলাম ডিস্ট্রিবিউটার। নেওয়ার পর আমার ব্যবসা খুব ভালো চলতেছে আল্লাহর রহমতে, মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা যেত মাসে। তো ওগুলো দিয়ে আমি আবার আমার কিছু মানে নিজের ব্যক্তিগত কিছু সাইড প্রোডাক্ট বের করছি,
আচ্ছা
ওগুলার পাশাপাশি কিছু শ্রমিক খাটাই আমি আমার ব্যক্তিগত এই ব্যবসাগুলো চালু করার চেষ্টা করছি। এরপর আমি চালু করলাম, তো আমার ব্যক্তিগত প্রোডাক্টের মধ্যে একটা ছিল মুড়ি আইটেম। তো যাই হোক, ব্যবসা চলতেছে চলতেছে চলতেছে, এর ভেতরে ব্যবসার ভেতরে তখন আমি নতুন নতুন ফেসবুক চ্যাট করতেছি। ফেসবুক চালানোর সময় বিভিন্ন লাইক, বিভিন্ন কমেন্ট কিংবা বিভিন্ন শেয়ার পোস্ট দেখতেছি।
কত সালের দিকে এটা
এটা হচ্ছে আপনার 2009-এর দিকে,
2009 সালের দিকে। আচ্ছা,
আমার ফেসবুক আইডিতে অনেক ফ্রেন্ড ছিল, ওই জায়গায় 2টা ফ্রেন্ডকে আমি প্রত্যেকদিন ফলো করতাম। একটা আইডির নাম হচ্ছে অতিথি ইসলাম উষা, আর একটা আইডির নাম হচ্ছে ফারজানা ফারিয়া। তো প্রত্যেকদিন আমি ফলো করতাম কোনটা, এরা একে অপরকে গালাগালি করতো, গালাগালিটা করতো মেসেজের মাধ্যমে না, ও যদি একটা কিছু আপলোড করে ওকে গালাগালি করতো কমেন্টসের মধ্যে, এই যদি কিছু আপলোড করে একে সেম আইডি থেকে গালাগালি করতো। এবার গালাগালি করার পর আমার কাছে খুব খারাপ খারাপ লাগছে জিনিসটা। তখন আমি দুজনের নাম্বার আছে কিনা দেখলাম, দেখতেছি একজন নাম্বার আছে, তো ওই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করছি, কল ঢুকে নাই। তো লাস্টে কি করছি, আমি ফেসবুকে এসএমএস এর মাধ্যমে বলছি, এই যে আপনারা গালাগালি করতেছেন কেন, প্রশ্নটা করলাম। তো আমাকে বলতেছে রিপ্লে কোনো উত্তর দেয় নাই। এরপরে প্রায় 3-4 দিন পর আমাকে রিপ্লে একটা আনসার করছে, যে আমি আসলে ও আমার ফ্রেন্ড, এখন ওর সাথে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সেই কারণে ও আমাকে এসব গালাগালি গুলো করতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। তো ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আমার নাম্বারে একটা কল দেন, আমার নাম্বারে কল দিছে, কল দিতে বলতে এর পরের দিন সকালে, আর আমার মোবাইল থেকে ছোটকাল মানে ছোট থেকে আজ পর্যন্ত আমাদের ফ্যামিলির কেউ আমার মোবাইল দিয়ে কোনো মেয়েদের সাথে কথা বলে নাই, কারণ কোনো মেয়েই কল দেয় না, কথা বলবে কিভাবে। ওর পর এর পরের দিন ওই কল দিছে ফার্স্টে, তখন আমি ঘুমেছিলাম সকালে, কলটা রিসিভ করছে আমার আম্মু। রিসিভ করার পর আমার আম্মুকে বলতেছে,
মেয়েটার নাম ছিল কি যে কল দিয়েছে?
যে কল দিচ্ছে ফার্স্ট, ওর নাম দিছিল অতিথি ইসলাম উষা।
উষা উষা কল দিচ্ছে? হ্যাঁ
উষা, উষা কল দিচ্ছে। কল দেওয়ার পর এবার কলটা আমার আম্মু রিসিভ করছে, রিসিভ করার পর আমার আম্মুকে বলতেছে শাহাবুদ্দিন ভাইয়া কোথায়? আমার আম্মু তো বলতেছে শাহাবুদ্দিন তো ঘুম, কেন বলতেছে না এমনিতে? আমি ঘুমতে উঠলাম, ঘুমতে ওঠার পর দেখতেছি আমার ফ্যামিলির সদস্যরা এমনিতে আমার সাথে কথা কম বলে, কারণ আমার একটু রাগ বেশি। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখতেছি সবাই আমাকে দেখে দেখে হাসতেছে, কি জন্য হাসতেছে কেন হাসতেছে সেটা তো আমি বুঝতেছি না। তা আমার আম্মুকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনারা হাসতেছেন কেন, বলতেছে তোকে খুঁজছে কল দিয়ে। আমি বলছি কে? বলছে কে তুই জানোস, তোর মোবাইলে কল দিছে তুই জানোস কে কল দিছে। তো লাস্টে কি করছি, এবার ওই নাম্বারে আমি কল দিলাম, দেওয়ার পর আমি বলছি কে? তো আমাকে বললো যে আপনি আমাকে ফেসবুকে এসএমএস করছেন কল দেওয়ার জন্য, আমি সেই ব্যক্তি, কল দিছি, আর কল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আমাকে একটু উপকার করতে হবে, একটু হেল্প করতে হবে আমাকে। আমি বললাম কিরকম হেল্প করবো আপনাকে? তখন নাকি ফেসবুকের আপনার কি একটা পেজে নাকি ওই ছবি আপলোড করলে ওখানে আপনার লাইক নিয়ে নাকি একটা প্রতিযোগিতা হয়, ওইটা আমি জানি না, এখনো জানি না। তখন আমাকে বলছে,
এখানে একটা বিষয় একটু নোট করার মতো প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে একটা কথা বলে নিই, ফেসবুক আমাদের সামাজিকতার জায়গাটাতে কত বড় ভাবে প্রভাব ফেলে আছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু ফেসবুক এখন কারা ইউজ করছে এবং কতটা কনভেনিয়েন্ট হয়ে গেছে ইউজ করা, সেটাও একটা দেখার বিষয় আজকের এই অনুষ্ঠানে। একটা বিষয় অবশ্যই লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে আমাদের যে শাহাবুদ্দিন আজকে জীবনের গল্প বলতে এসেছেন এখানে, তিনি মাত্র ক্লাস 8 পাস। ফেসবুক তিনি ইউজ করছেন এবং তার জীবনে ফেসবুকের প্রভাব কি, গল্পটা আসলে কোন দিকে যাচ্ছে আমরা জানি না, তবে ফেসবুক নিয়ে যে অনেকক্ষণ ধরে সে বলছে সে কারণেই আমরা বলার চেষ্টা করছিলাম। সুতরাং বিষয়টাকে একটু লক্ষ্য রাখবেন, কারণ আমরা জানি যে এই অনুষ্ঠানটি শোনেন গ্রাম বাংলার আপামর্জনের সাধারণ থেকে শুরু করে সবাই। একজন শিক্ষিত মানুষের কাছে ফেসবুক বা ফেসবুকের যে অ্যাক্টিভিটিসগুলো এবং একজন কম শিক্ষিত মানুষ বা একটু ব্যাকওয়ার্ড বা একটু প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ফেসবুক ফেসবুকের অ্যাক্টিভিটিগুলো তার জীবনে যে প্রভাব ফেলে এবং একজন শিক্ষিত মানুষের জীবনে যে প্রভাব ফেলে, দুটো প্রভাবই দুই রকমের। কিন্তু প্রভাব যে ফেলতে পারে সেটা পজিটিভলি ফেলে না নেগেটিভলি ফেলে, সেটা আমরা আজকের অনুষ্ঠানে কিছুটা হলো বোঝার চেষ্টা করব। জি বলুন। তারপর
তারপর আমাকে বলছে ওর একটা ভাইয়ের আইডি আছে, আইডিতে নাকি লাইক দেওয়ার জন্য বলছে, ভাই আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে দেন ওর সাথে অ্যাড হয়ে ওকে লাইক দেওয়ার জন্য। আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে দিলাম। দেওয়ার পর এর পরের দিন আমাকে আমাকে কল করছে, কল করে আমাকে বলছে, ভাইয়া আপনার জন্য আমি আমার এই iPhone 4 গিফট পাইছি, iPhone 4, আপনাকে ধন্যবাদ, থ্যাংকস, অনেক কিছু বলছে আমাকে। বলার পর এবার আস্তে আস্তে আমার আমার সাথে ওর সাথে কথা বলা শুরু, উষার সাথে, মূলত উষা, উষার সাথে আমার সাথে কথা বলা শুরু। সে আমাকে কল দিত সবসময়, আমি কল দিতাম, ফেসবুক থেকে পরিচয়। কল দিতে দিতে একবার প্রায় 1 সপ্তাহ নাকি 2 সপ্তাহ পরে তাকে আমি আমার কথা বলতে বলতে তার ভয়েসটা আমার এত ভালো লাগছে বলার বাহিরে। আমি আবার ছোট কাল থেকে আমার বন্ধু কিংবা আমার ফ্রেন্ড সার্কেলের যখন প্রেম সংগত ইয়েগুলো করতো আমি ওগুলো দেখতে পারতাম না, আমি ওদের সবাইকে মানা করতাম, কি রে প্রেম কি আছে প্রেমের ভেতরে, তো বন্ধুদেরকে না করতাম। এরপর ফার্স্ট এটা এটা হচ্ছে ফার্স্ট আমার লাইফের ঘটনা। এরপর আমাকে প্রায় 3-4 সপ্তাহ কথা বলার পর আমি তাকে এক প্রকার ভালো লাগে ফেলছে তার ভয়েসটা, তখন তার পিকচার কিংবা তার অ্যাড্রেস কিছু জানা হয় নাই, আর তার যে কন্ট্রো ভয়েস ওইটা আমার
মানে উষার প্রোফাইলে কোনো ছবি ছিল না, উষার
উষার প্রোফাইলে ছবি ছিল,
উষার নিজের ছিল না অন্য কারো ছিল
সেটা আমি এখনো শিওর না, আজকে বন্ধু তো সেটা আমি শিওর না, আমি সবকিছু এখানে নিয়ে আসছি আমি দেখাবো।
ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা মনে হয় প্রিয় শ্রোতা পুরো অনুষ্ঠানটা একটু মনোযোগ দিয়ে শুনবো, বিশেষ করে যারা ফেসবুক ইউজ করি তাদের জন্য আজকের এই জীবনের গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা আমি প্রথমেই বলে নিয়েছি সেটা হচ্ছে যে একজন কম শিক্ষিত মানুষ কিংবা একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষ যাই বলি না কেন, যদি একাডেমিক্যাল জায়গাটা থেকে বলি, তাদের প্রত্যেকের জীবনেই ফেসবুকের এখন প্রভাব আছে, পজিটিভ এবং নেগেটিভ। কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা কিছুটা হলো আজ পাবো আজকের এই অনুষ্ঠানে। বলুন তারপর। হ্যাঁ, 2009 সালের ঘটনা এটা না?
এবার আস্তে আস্তে কথা বলতে বলতে এক প্রকার ওকে ভালো লাগছে, ভালো লাগার পরে আমি আমি দিছি তাকে, আমি নিজ থেকে তাকে ওকে বলতেছি, মানে আপনার সাথে একটু কথা ছিল আমার, তো বলতেছি কি কথা বলবেন, তখন আমি তাকে বলি আসলে কথাটা এমন একটা কথা, যদি আমি কথাটা বলি বলার পর আপনি যদি কথাটা শুনেন, শোনার পর যদি আপনি যদি আমার সাথে বন্ধুত্বের যে ভাবটা আছে ওটা যদি রাইখা দেন তাহলে তার কথাটা আমি বলবো না, অথবা আপনি রাগও করতে পারেন। ও বলতেছে আমি রাগ করবো না, আচ্ছা আপনি বলেন। তখন যেটা সত্য কথা, কথাটা বলতে গিয়ে আমার পুরো গলা পুরো বুকটা শুকিয়ে গেছে পানির জন্য। এরপরে কি করছি, আমি আমার এক ফ্রেন্ড সাথে ছিল, আমার ফ্রেন্ডটাকে বলতেছি দোস্ত আমার জন্য 1 গ্লাস পানি নে। ও আমাকে বলতেছে এমন কি কথা বলবেন আপনি যে কথাটা বলার জন্য আপনার 1 গ্লাস পানি খাইতে হবে। আমি বলতেছি ঠিক আছে, আমি পানিটা খেয়ে নি, আমার পুরো বুকটা শুকে গেছে। যাক পানি দিল, পানি খাওয়া খাইলাম, খাওয়ার পর আমি বলতে পারতেছি না। তখন আমি আমার ফ্রেন্ডটাকে শিখে দিলাম, ফ্রেন্ডটাকে শিখে দেওয়ার পর আমার ফ্রেন্ডকে দিচ্ছে, আমার ফ্রেন্ড ওকে বলছে ও দীর্ঘ প্রায় 2-3 সপ্তাহ ধরে আপনার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে আপনার প্রতি একটু সে দুর্বল হয়ে পড়ছে
আসলে,
এরকম ভাবে বুঝেছে। এবার সে কি করছে, মোবাইলটা সাধারণত বন্ধ করে দিছে। যখন আমরা তাকে এই কথাগুলো বলবো তখন আমার ফ্রেন্ড সার্কেল যারা যাবে ওরা প্রায় 4-5 জন আমার সাথে যাইতেছে নেশা করার জন্য, মানে গাঞ্জা খাওয়ার জন্য যাইতেছে 4-5 জন।
মানে আপনি কি আগে থেকে খেতেন?
না না না।
ওকে,
ওরা খাইতো বাট আমি এগুলোর মধ্যে তেমন ইয়ে ছিলাম না। এই অফারটা দেওয়ার পর যখন সে মোবাইলটা বন্ধ করে দিছে, দেওয়ার পর আমার কেমন খারাপ লাগলো, খারাপ লাগলো কোনটা? ওইটাই কি আমার কথায় সে কি রাগ করছে? আর না ওর মনে রাগ কষ্ট দেওয়া উচিত হয় নাই, আমি নিজেকে নিজে বলতেছি মনে কষ্ট দেওয়া উচিত হয় নাই। তখন আমি কি অনেক টেনশন করছি, টেনশন করার পর দেখতেছি অনেক সিগারেট খেয়েছি, টেনশনটা কমতেছে না। তো যখন ওরা গাঁজা খাচ্ছে আমি বলছি দোস্ত আমাকে একটু দে, তো ওইটা তখন কিভাবে বানায় সেটা আমি জানি না। তো বলতেছে তোরা এইভাবে দিলে তোরা কি খাবি কিভাবে? তাহলে তোরা যেভাবে খাস ওইভাবে আমাকে তৈরি করে দে, আমি খাবো। তো ওরা কি করছে আমাকে বানাই দিছে, দেওয়ার পর আপনার গাঁজা কতটুকু খাইছি, কতটুকু বলতে আপনার সিগারেটের ভেতরে কতটুকু ঢুকাই দিচ্ছে ওগুলো খাইছি। খাওয়ার পর আমার মাথা দা ঘুরতেছে, পুরো চোখ মুখ সব ঝিমঝিম করতেছে।
মানে ফোন বন্ধ রাখার পরে আপনি?
হ্যাঁ হ্যাঁ।
এর আগে তো ফোন বন্ধ পাননি কখনো?
না এর আগে ফোন বন্ধ পাই নাই।
মানে কথাবার্তা বলার পরে দুর্বল হয়ে গেছেন আপনি মানসিক ভাবে, তারপরে ফোন বন্ধ করা দেখে আপনি এই গাঁজা খাওয়া শুরু করেছেন?
হ্যাঁ, শুরু করছে আমার কাছে খারাপ লাগছে।
ওকে,
মানে আমি তাকে যে অফারটা দিছি সে কি রাগ করছে নাকি
কি অবস্থা কিছু জানেন না?
না সেটা কিচ্ছু জানি না। এরপর পরে আবার 1 ঘন্টা পর সে মোবাইলটা চালু করছে। চালু করে আমাকে কল দিল, কল দেওয়ার পর আমাকে বলতেছে এই কথাটা আরেকজনের মুখ দিয়ে বলতে হয়, আপনি বললে তো হতো, ওইটা বলে সে মোবাইলটা বন্ধ করে দিছে। তখন আমি একটু খুশি হয়ে গেলাম, আমার হাতে যে গাঁজাটা ছিল ওটা আমি ফালা দিছি। তো এর পরের দিন থেকে ওর সাথে আমার সাথে কথা বলা চলতেছে।
ওকে,
কথা বলতে 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 প্রায় 1 বছর কত হয়ে গেছে অলরেডি। 1 বছরের মধ্যে আমাদের সাথে কথাবার্তা হতো, সে প্রত্যেকদিন আমাকে কল দিত, কল দিত, আমি কল দিতাম।
কিন্তু 1 বছর কি জানতে পেরেছেন মেয়েটা কি কোথায় থাকে কি অবস্থা?
না ওগুলো আমি তো আস্তে আস্তে জানার চেষ্টা করতেছি।
1 বছর শুধু কথাবার্তাই বলেছেন?
1 বছর শুধু কথাবার্তা বলছে,
পরিচয় জানেননি?
পরিচয় আমি জিজ্ঞেস করছি বাড়ি কোথায়, সে আমাকে বলছে ঢাকা। আর আমার
এর আগে তো আপনি কোনো মেয়ের সাথে কখনো কথা বলেননি?
না,
এবং ফেসবুকেও কোনো মেয়ের সাথে কখনো কথা হয়নি?
না না।
প্রিয় শ্রোতা প্লিজ বিষয়গুলো নোট করবেন, কজ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আমার কাছে একবার মনে হয়েছে যে আজকের এই স্টোরিটা আমি প্রচার করবো না, আমার কাছে একবার মনে হয়েছে যে ওর যে যে স্টাইলে ও কথাগুলো বলে বা যেভাবে বলছে সেটা আসলে আমাদের খুব মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে অনেকেই হয়তো বা ধৈর্যচ্যুতি ঘটবে, কারণ যেহেতু রাত 12টা থেকে অনুষ্ঠানটা শুরু হয় রাত 2টো পর্যন্ত। সুতরাং এই বিষয়টা ক্লিয়ার না হলে, ওর বলার জায়গাটা স্পষ্ট না হলে অনেকেই ধৈর্যচ্যুতি ঘটবে এবং অনুষ্ঠানটা হয়তো বা শুনবেন না। যে কারণে আমি বেশ কয়েকবার গল্পটা আসলে মনের দিক থেকে নিতে চাইনি, কিন্তু গল্পের কন্টেন্টটা এতটাই মারাত্মক, এতটাই মারাত্মক শেষ পর্যন্ত আমি প্রচার করতে বাধ্য হচ্ছি। এবং সেই জায়গাটি থেকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি রাত 2টো পর্যন্ত ওর গল্পটা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শোনার জন্য, কারণ তাতে আপনার উপকার হবে। হ্যাঁ বলুন, তারপর
তো কথা বলতাম।
মানে দিনরাত 24 ঘন্টা কথা বলতেন? না
24 ঘন্টা বলতে 24 ঘন্টাই। আর আগে আপনার ফার্স্টে আপনার ওই পার্টনার যে নাম্বারটা করা যাইতো ওইটা আমি জানতাম না। কথা কম বলার জন্য পার্টনার ওইটা আমি জানতাম না।
জি,
দৈনিক শুধু তার পিছনে মোবাইলে বিল আসতো প্রায় 1000 খানেকের উপর চলে আসতো দৈনিক।
আচ্ছা,
100 টাকার কার্ড একটা রিচার্জ করলে 10 মিনিট টিকতেছে না, তখন যে কলের ছিল দৈনিক 1000 খানেকের উপর কল চলে যেত। তো ওর কাছ থেকে বাড়ির কথা জিজ্ঞেস করছি, আপনাদের বাড়ি কোথায়? তো সে আমাকে বলছে বাড়ি ঢাকা। আমাকে জিজ্ঞেস করছে আমাদের বাড়ি কোথায়, আমি বলছি আমাদের বাড়ি চট্টগ্রাম। তো তাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন, সে আমাকে বলছে আমি ফ্যাশন ডিজাইনার। আমি বলছি ফ্যাশন ডিজাইনার মানে? সে বলছে ওই র্যাম্পে যারা হাঁটে আর কি, মডেলের র্যাম্পে যারা হাঁটে ওদের মধ্যে নাকি সে একজন।
ওরে বাবা, ওকে।
সে আমাকে
বুঝতেন এগুলো, র্যাম্প ট্যাম্প এগুলো বুঝতেন?
ওগুলো আমি বুঝতাম না, আমাকে ও বুঝাইছে।
ও বুঝে দিত আপনাকে?
জি, আমাকে বুঝে দিত। যখন আমাকে বলছে র্যাম্পে হাঁটে যেগুলো দেখছো, আমি তাকে জিজ্ঞেস করলাম র্যাম্প মানে কি? তো সে আমাকে বলছে টিভি শো তো দেখছো কোনবার বিভিন্ন পোশাক পরে মেয়েরা কিংবা ছেলেরা হাঁটা চলা করে। আমি হ্যাঁ দেখছি। তো তো আমাকে বলছে ওইটাকে বলে র্যাম্প, তো ওখানে আমি একজন সদস্য, ওই রকম ভাবে বলছে। আর মেয়েটা যখন আমাকে তার ছবি একটা দাবি করছে, ওই ছবিটা আমাকে প্রায় 300-350 উপরে আমাকে ছবিটা দিয়ে দিছে ফেসবুকে। তা আমি নিলাম, নিয়ে স্বাভাবিক বন্ধু বান্ধব সবাইকে দেখাইছি। বন্ধু বান্ধবকে বলছে দেখ আমি একজনের সম্পর্ক করতেছি, এখন সবাই বলে দাসার সম্পর্ক করতেছে মেয়ে দেখা, স্বাভাবিক এটা সবাই বলবে। তা এখন মেয়ে তো আমি সরাসরি দেখাতে পারবো না, আমি ফটো দেখাইতেছি, ফটোটা কেউ বিশ্বাস করতেছে না, বলতেছে না এটা অসম্ভব। এগুলা নিয়ে আমার বন্ধুদের সাথে অনেক ঝগড়া কাটাকাটি, ইভেন বাইরে বাইরে যে ফ্রেন্ড ওয়েট করতেছে সম্পূর্ণ ঘটনা ও সম্পূর্ণ জানে।
মানে আপনাকে যে ফ্রেন্ডটাকে আপনি আজকে নিয়ে এসেছেন স্টুডিওতে,
সম্পূর্ণ ঘটনা ও জানে।
জানে? আচ্ছা ঠিক আছে, বলুন।
তারপর তার সাথে কথা বলতে বলতে সে আমাকে বলতেছে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। এখন আমি যখন আমাকে বলতেছে তোমার আম্মুর সাথে কথা বলবো, আমি বলছি না আমি আমার আম্মুকে দিতে পারবো না, কারণ আমার আম্মু কোনোদিন আমার মোবাইল থেকে কোনো মেয়ের সাথে কথা বলে নাই। আর হঠাৎ করে আজকে কি বলে দেবো, কিভাবে দেবো?
না আপনার একটা বিষয়ে একটু সন্দেহ হওয়া উচিত ছিল না, বা এরকম হচ্ছিল কিনা ঠিক জানি না, যেটা হচ্ছে যে র্যাম্পের কোন এক মডেলের সঙ্গে আপনি কথা বলছেন, আপনার সঙ্গে কথা বলেই তো যদি সত্যিকার অর্থে র্যাম্পের মডেল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তাহলে আপনার ভাষার যে অ্যাকসেন্ট বা আপনি যেভাবে কথা বলেন, যে স্টাইলে বলেন, যে চিন্তা ভাবনায় কথা বলেন, সে তো আপনার সাথে কন্টিনিউ করবে না।
সেটা ঠিক আছে, ওইটার ক্ষেত্রে সে আমাকে বলছে, আমি ওইটার ক্ষেত্রে তাকে প্রশ্ন করছি যে আপনি আমাকে আমার সাথে কথা বলতেছেন কি দেখে কথা বলতেছেন? আর আমি ছেলেটা দেখতেও কালো, আর আমার ফেসবুক প্রোফাইলে আমার যে ছবিটা ওর অরিজিনাল ছবি,
আচ্ছা আপনার অরিজিনাল ছবি দেওয়া ছিল,
আমার অরিজিনাল ছবি দেওয়া ছিল,
ওকে,
আমি ছেলেটা দেখতেও কালো, তো শুধু তো আপনি আমার সাথে কেন কথা বলতেছেন? তো বলতেছে দেখো আমি তোমার ফেস দেখে তোমাকে পছন্দ করি নাই, তোমার কথা বলার স্টাইল দেখে তোমাকে পছন্দ করি, আমি শুধু তোমার কণ্ঠ, যে একটা কণ্ঠ, ওই কণ্ঠের জ্বালা ফাইসে গেছে। আর একটা জিনিস, আমার কাছ থেকে সে কোনোদিন টাকা পয়সা কিংবা কিছু চাই নাই,
চাইনি ওই মুহূর্তে। ওকে, 1 বছরের মধ্যে আপনার সঙ্গে কি ধরনের সম্পর্ক হয়েছে, মানে খুব ভালো বন্ধুত্ব নাকি প্রেমের সম্পর্ক?
প্রেমের সম্পর্ক। তখন আমার বুকের মধ্যে শ্বাস চলে আসছে এক ধরনের। তো আমি আমি আমার আম্মুর কাছে মোবাইলটা নিয়ে গেলাম, নিয়ে আম্মুকে বলছি আম্মু আপনার সাথে একটা মেয়ে কথা বলবে। আমার আম্মু বলছে মেয়েটাকে? হ্যাঁ বলছে, আপনি কথা বলে দেখেন। এখন যখন আমার আম্মুকে আমি আমার মোবাইলটা দিছি, দেওয়ার পর সে ডাইরেক্টলি আমার আম্মুকে বলতেছে আম্মু সালাম আলাইকুম, ভালো আছেন? প্রথম শুরুতে আম্মু বলে শুরু করে দিছে। তো এখন আমার আম্মু বলতেছে কি রে এটাকে, আম্মু বলতেছে আমাকে। তো ওরা ওরা কথা বলতেছে, কথা বলতে বলতে তখন ওদের ভেতরে আমার আম্মু আর ওর একটা ক্লোজ ইয়ে হয়ে গেছে, আমার চাইতে ওদের আরো বেশি ক্লোজ ইয়ে হয়ে গেছে। তো বেশি ক্লোজ হওয়ার পর কথা বলে সবার সাথে ভালোই কথা বলছে। আমার আম্মুকে বলতো আম্মু আমি আসবো, আপনি চিন্তা করবেন না। আবার আমার আম্মুকে এটাও বলে ফেলছে যে শাহাবুদ্দিনকে আমি ভালোবাসি, সে বলছে, এটা আমি বলি নাই, আমার আম্মুকে বলছে।
আচ্ছা,
তো আমার আম্মুর শারীরিক অসুস্থ, তা আমি ওকে বলছিলাম যে আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর সমস্যা।
আপনি কি উষা, উষা তো নাম ছিল মেয়ে,
জি উষা,
উষাকে আপনার পারিবারিক সমস্ত অবস্থা বলেছেন, যে আপনার বাবা?
হ্যাঁ হ্যাঁ,
একদম কোনো কিছু গোপন করেন
না? কোনো কিছু
গোপন
করেন? কোনো কিছু গোপন করেনি।
ওকে,
তো সে আমাকে সবসময় বলতো আচ্ছা আমি আসলে তোমার আম্মুকে আমি দেখাশোনা করব, তোমার আম্মুকে ট্রিটমেন্ট আমি করব, সবকিছু করবে, ওগুলো সবসময় আমাকে বলতো। আমার কাছে ভালো লাগতো ওর কথাগুলো শুনে। তারপর সে আমার সাথে সবসময় কথাবার্তা বলতো। তো তাকে একদিন আমি বললাম আচ্ছা আমরা তো কথা বলতেছি একে অপর কথা দেখি নাই, আমাকে দেখছো ঠিক আছে, ফেসবুকে আমার যে ছবি প্রোফাইল পিকচারটা আছে সেটা আমার অরিজিনাল, আমাকে দেখছো ঠিক আছে, বাট আমি তো তোমাকে দেখি নাই, আমার তো একটু ইচ্ছে করে তোমাকে দেখবো। তো আমাকে বলছে আমি তোমার আমি আর আমার মা বাবা সহ তোমাদের বাড়িতে আসবো। আজটা বলছে মা মারা গেছে, বাবার আঙ্কেলকে নিয়ে আসবে,
এই কথা বলেছে।
ফার্স্টে উনি ও আমাকে বলছে ওর মা মারা গেছে, বাবা আছে মা নাই, তো আসবো বলছে। হঠাৎ করে একবার ফোন করে একটা টাইম ফিক্স করছে যে আমরা শুক্রবার করে আসব,
শুক্রবার।
তখন ছিল প্রায় 2010-এর 6-7 মাস চলতেছে 2010-এর, শুক্রবার আসবো বলছে। এখন যখন শুক্রবার আসবো বলছে আমি আমার বড় ভাইকে বলছি, বাসার সবাইকে বলছি ও আসবে, আম্মুকে বলছি, ঢাকা থেকে ঘুষ আসবে, ওর বাবা আসবে আর ওর আঙ্কেল আসবে। তো ওরা বিশ্বাস করতেছে না, লাস্টে ওরা সোহা ওর সাথে কথা বলছে, কথা বলার পর ওদেরকেও পর্যন্ত বলছে হ্যাঁ আম্মু আমি আসবো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 তে। আজকে আমার এখানে গেস্ট হয়েছে চিটাগং থেকে আসা শাহাবুদ্দিন, তার জীবনের গল্প নিয়ে, উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি ফর এভরিবডি। যারা আজকে এখানে শুনছি আমরা তাদের প্রত্যেকের জন্যই খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি, বিশেষ করে যারা ফেসবুক অ্যাডিক্ট, আমি বলবো ফেসবুক, ফেসবুককেই সর্বজ্ঞান মনে করেন। হ্যাঁ, আমাদের আজকের জেনারেশনকে নিয়ে আমরা এই ধরনের কথা বৌদ্ধদের কাছ থেকে শুনে রাখি, শুনি যে উই আর দ্য ফেসবুক জেনারেশন, রাইট? ফেসবুক যা বলছে আমরা সেটাই বলি, বা আমরা যেটা বলি ফেসবুক সেটা বলে। তো এই যে জেনারেশন, এবং এই জেনারেশনের ফেসবুক এখন শাহাবুদ্দিনের মতো ছেলে বা শাহাবুদ্দিনের মতো লোকেরা থেকে শুরু করে আমাদের মতো লোকেরা, কিন্তু আমাদের চাইতেও অনেক বেশি আপার ক্লাস বা অনেক বেশি ওয়েল এডুকেটেড মানুষ যারা আছেন তারাও ফেসবুক ইউজ করেন। এবং এই ফেসবুক আমাদের ব্যক্তি জীবনে নেগেটিভ না পজিটিভ কিভাবে প্রভাব ফেলতে পারে, তার উপরে অসাধারণ আজকে একটা জীবনের গল্প। আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের যিনি মানুষ, আমাদের এই শাহাবুদ্দিন, তার জীবনে ফেসবুক কিভাবে প্রভাব ফেলে গেছে সেই গল্পটা আজকের এই হ্যালো ইট 920 তে উঠে আসবে। আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর শাহাবুদ্দিনকে দেখার জন্য আপনারা ফেসবুকে চলে আসতে পারেন, ইতিমধ্যে ওরা একটা ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে পোস্ট করেছি, আমার ফেসবুকের ঠিকানাটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তারপরেও বলছি www.facebook.com/kibriya.rj, আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। আমার প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। চট্টগ্রাম থেকে আসা শাহাবুদ্দিন তার জীবনের গল্প বলছে, আর ফেসবুকে কানেক্ট হতে পারেন আপনারা এই মুহূর্তে শাহাবুদ্দিনকে দেখার জন্য। ওখানে আমরা স্টুডিওর একটা ভিডিও ক্লিপস দিয়ে দিয়েছি, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়া আমাদের হ্যালো ইট 920 বলেন বা আরজে কিবরিয়া নামে কোন ধরনের কোনো পেজ আমাদের ফেসবুকে নাই, যা আপনি পাবেন অসংখ্য পাবেন এগুলো সব ফেক পেজ। এসব ফেক পেজে যারা আছেন তাদেরকে আমরা বলবো এই পেজ থেকে বের হয়ে আসার জন্য। অরিজিনালি পেজটা হচ্ছে www.facebook.com/kibriya.rj, পেজে আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আজীবন মেম্বার হয়ে যাবেন এবং আমার যাবতীয় অনুষ্ঠান সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে। এবিসি রেডিওর ফ্যান পেজ এই মুহূর্তে বাংলাদেশের এফএম ইন্ডাস্ট্রির সবচাইতে পপুলার পেজ। যাই হোক, আমরা ফিরছি শাহাবুদ্দিনের কাছে। জি, তো আপনার ফ্যামিলি মেম্বারদের প্রত্যেককেও বললো যে না, সে আসতেছে শুক্রবারে। 2010 সালের ঘটনা
সম্পূর্ণ করার আমার বড় ভাই দেওয়ার পর, এরপর তারা রাতকে প্রায় 8টা 9টা দিয়ে কল করছে বৃহস্পতিবার রাতকে।
জি,
কল করে বলতেছে আমরা গাড়িতে উঠছি। মানে এত ভালো লাগছে, মানে কাউকে বুঝাই বলা সম্ভব
না। চরম উত্তেজিত, সবাইকে তো বলেছেন যে
সবাই জানে। হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন সবাই জানে আসতেছে ঢাকা থেকে,
এবং র‍্যাম্প মডেল আপনার মনে আসছে। ওকে,
এবং আমার বড় ভাই ওইটা নিয়ে একটু ইয়ে করছিল যে এত বড় একটা র‍্যাম্প মডেল মেয়ে তোর কাছে আসবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমার বড় ভাই বলছিল।
আচ্ছা, না পৃথিবীতে অবিশ্বাস অনেক কিছুই ঘটে,
অনেক কিছু ঘটে,
রাইট?
তো লাস্টে কুমিল্লা ক্রস করছে রাত 2টায়, সকাল 5টা তাদেরকে চট্টগ্রাম নামায় দেওয়ার কথা। সকাল প্রায় 4টা 5টার দিকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ, ওদের কল দিচ্ছি কোনোদিন ঢুকতেছে না। তারপর আমরা মনে করছি মোবাইলে হয়তো চার্জ চলে যাবে। তারপর আমরা ওয়েটিং এ ছিলাম, বাস কাউন্টারে গেলাম যে ঢাকা থেকে গাড়ির নাম্বারটা ভুলে গেছি, এত নাম্বারের গাড়িটা রাত 8টা ছেড়ে আসছে, ওইটা এখনো আসা নাই কিংবা পৌঁছেছে কিনা চট্টগ্রামে। তো ওরা তো বলতেছে যে এই নাম্বারের গাড়িটা অনেক আগে চলে আসছে, সকাল 8টায় যে গাড়িটা ছাড়বে ওটা তো অনেক আগে চলে আসছে। তারপরে আমরা অপেক্ষায় ছিলাম আসবে আসবে, বিকাল যখন 4টা 5টা হয়ে গেছে তখন আমাদের সবার মন ভেঙে গেছে
যে এতক্ষণে কেন আসে না,
এতক্ষণে কেন আসে না। এদিকে খাবার দাবার জোর নষ্ট তৈরি করছে, প্রায় নষ্ট পথে ওনারা আর আসে নাই। না আসার পর 2-3 দিন মানে বাসার সবাই মন খারাপ করে ফেলছে, এবং কি আমারও মন প্রচুর খারাপ হয়ে গেছে, আসবে বলে আসে নাই। তারপরে যাক নিজে কন্ট্রোল করছি, কন্ট্রোল করার পর এরপর 2 দিন পরে আমাকে আবার কল করছে ওরা। কল করে বলছে দেখো আমার দাদু মারা গেছে, সে কারণে আমি আসতে পারিনি। উষাই কল করছে, কল করে বলছে আমার দাদু মারা গেছে, সে কারণে আমি আসতে পারিনি। তো আমি বলছি দাদু মারা গেছে 2 দিন পরে, দুদিন আগে কিভাবে দাদু মারা যায়? আমরা যেদিন ইনভাইট করছি আপনারা গাড়িতে উঠে পড়ছেন, অলরেডি কুমিল্লা ক্রস করছেন, ওই জায়গায় দাদু কিভাবে মারা যায়? আর মারা গেলে আপনারা তো আমাদেরকে বলতে পারতেন,
বললে তারপরে না আপনারা যাবেন চেক করবেন, রাইট?
ওইভাবে বলছি। তো বলার পর সে যখন বলছে দাদু মারা গেছে, আর আমি আরেকটা জিনিস কি এইসব জিনিস নিয়ে আর কেউ মিথ্যা কথা বলবে না, আমার দাদু মারা গেছে, মা মারা গেছে, খালা মারা গেছে, এগুলো তো কেউ মিথ্যা কথা বলবে না। যাক ওই সে আমি ছেড়ে দিছি, তেমন আর মনে মধ্যে কোনো কষ্ট রাখি নাই। এরপর আস্তে আস্তে কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, সে তার সুখের কথা বলতেছে, আমি আমার দুঃখ সুখের কথা বলতেছি, সে আমার ভবিষ্যৎ প্ল্যান চিন্তা করতেছে, আমাকে সে কি করবে, কোথা থেকে কোথায় নিয়ে যাবে, সবকিছু সে বলতেছে। এরপর আমাকে বলতেছে তুমি ঢাকায় আসো, তোমার সাথে ঢাকা দেখা করব।
আচ্ছা,
তো আমি বললাম ঢাকা হঠাৎ করে ঢাকা আমি কিভাবে আসব, বলছে না তুমি আসো। আমি একটা টাইম ফিক্স করলাম, এর পরের দিন আমি ঢাকা যাব। তা আমি আর আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি ঢাকায় আসলাম। আমি যেখানে যাই আমার সাথে আমার একটা না একটা ফ্রেন্ড থাকবেই। তো আমি ঢাকায় আসি, আসার পর তার কাছে ঠিকানা জিজ্ঞেস করলাম ঢাকা কোন জায়গায় নামবো, সে বলছে তুমি ঢাকা ধানমন্ডি 8 নম্বরে চলে আসবে। যেদিন আমরা আসছিলাম সেদিন 16 ডিসেম্বর নাকি একটা দিন চলতেছে, তো আমরা আসছি, আসার পর নামছি গাড়ি থেকে, নামার পর ওকে কল দিছি, ও বলছে ঠিক আছে তুমি ওই ধানমন্ডি 8 নম্বর লেখে ওই জায়গায় চলে আসো।
এটা কত সালের ঘটনা? 2010-ই?
এটা 2010
মানে আপনার বাসায় আসার কথার কতদিন পরের ঘটনা?
ওইটা 2-3 সপ্তাহ পরের ঘটনা। তো লাস্ট ওখানে কল দিচ্ছি, সে বলছে তো আসতেছি, বাসা থেকে বের হচ্ছি, একটু পরে বের হব। এরকম করতে 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 সারাটা রাত আমাদের কোথায় বসে রাখছে।
সারা রাতও ওখানে ওয়েট করেছেন? সারাদিনও ওয়েট করেছেন?
হ্যাঁ, সারা রাত ওয়েট করছে, সারাদিন ওয়েট করছে।
রাতের বেলা কেন ওয়েট করলেন? রাতের বেলা তো মেয়েটা আসবে না।
রাতের বেলা মেয়েটা আসবে না, রাতের বেলা আমরা এদিক দিয়ে যদি আসি তাহলে পুলিশ বিভিন্ন মানুষ সমস্যা করতে পারে, সেই কারণে আমরা অনুষ্ঠান চলতেছে, অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠান দেখে সকালে গাড়ি দুটো চলে যাবো ওইটাই।
আচ্ছা, ওকে। রাতের বেলা কনসার্ট টনসার্ট যেটা ছিল সেটা দেখতেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর
তো লাস্টে এবার এসে আর আসা নাই। লাস্ট আমি আমাদের এলাকায় গেলাম, যাওয়ার পর বন্ধুদেরকে বলছি এই এখন মানে তখন থেকে আমি নেশার পথে ঢুকবো। বন্ধুদেরকে বলতেছি যে তোরা যে নেশা খাস, কিভাবে খাস, করতে খাস, আমাকে আইনা দে। তোরা বলতো তুই নেশা দিয়ে কি করবি, আমি বলছি না আমাকে আইনা দে। তোরা কিছু ফার্স্টে আমার জন্য ইয়ে নিয়ে আসলো, মদ মদ টাইপের কিছু পানি নিয়ে আসলো, আনার পর ওগুলো খাইলাম। প্রায় 2-3 মাস পর সে আবার নিচ থেকে আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে তোমাকে এত কিছু করার জন্য আমি দুঃখিত, আসলে আমি এগুলা আমার কাজ, কি মডেলের কি কাজের কথা বলছে, বলছে কাজ ছিল হাতে, সেই কারণে আমি আর তোমাকে ইয়ে করছি, আর কি বলে এখন আর যা করব সব সরাসরি তুমি দেখতে পারবা। তাই বলছি দেখেন আমি আপনাকে একটা কথা বলে দিই, আমি এখানে নাটক করার জন্য কিংবা আমি আমার পকেটের টাকা দিয়ে ঢাকায় যাব নাটক করার জন্য যাচ্ছি না, আমি আপনাকে ভালোবাসি বলে আপনার টানে যাচ্ছি।
আপনি আপনি করে
তখন রাগ করে আপনি আপনি করে বলতেছি
জি।
এরপরে যাই হোক আবার তার সাথে কথা বলতে চেয়েছে আমার, আর তার সাথে যদি একদিন কথা না বলে আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কথা বলার সময় অনেক গালাগালি করছি তাকে, এই বিভিন্ন মানে রাগ আমার ভিতরে যে রাগগুলো জন্মাইছে,
গালাগালি করে রাগ পানি হয়ে গেছে।
কথা বলতে বলতে তখন প্রায় 2-2.5 বছরের মাথায় সে আমাকে একটা অফার করলো, সে আমাকে অফার করছে চল আমরা বিয়ে করে গেলি। তো আমি বললাম আমি তোমাকে দেখি নাই কিংবা তুমি আমাকে সরাসরি দেখো নাই, বিয়ে করবা কিভাবে, এটা তো অসম্ভব, আগে দেখতে হবে। তো কারণ সে আমাকে দেখে নাই সরাসরি, আমি তাকে সরাসরি দেখি নাই, যেহেতু সরাসরি দেখি নাই বিয়ে করাটা অসম্ভব। তো সে বলতেছে বিয়ে মোবাইলে করা যায়। আমি বললাম বিয়ে মোবাইলে কিভাবে করা যায়? তো সে আমাকে বলছে মোবাইলে হুজুরের কাছে গেলে নাকি কিভাবে কি বিয়ে করা যায়।
মানে আপনাদের সম্পর্কের
3 বছরের
মাথায় এই ধরনের কথা শুনছেন?
হ্যাঁ,
এর মধ্যে আপনি 2 বার চেষ্টা করেছেন তার সঙ্গে দেখা করার জন্য, সেটা হয় নাই?
হয় নাই।
ওকে, বাই দ্য ওয়ে আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, আপনি যখন বলছিলেন যে মেয়েটার সঙ্গে যখন দেখা হতো না তখন আপনি ড্রাগ নিতেন, রাগ করে ড্রাগ নিতেন, তো মেয়েটা তো এখন আপনার সঙ্গে কথা বলছে, আপনি গল্পের যে জায়গাটায় আছেন, তখনও কি আপনি ওর সঙ্গে যখন নর্মাল সম্পর্ক থাকতো তখনও ড্রাগ নিতেন?
মাত্র যখন নর্মাল সম্পর্ক থাকতো তখন ড্রাগ নিতাম না, এর ভিতরে যখন সে আমার সাথে রাগ করতো কিংবা মোবাইল বন্ধ করে দিত তখন
আপনি ড্রাগ নিতেন?
হ্যাঁ, তখন নিতাম।
আচ্ছা বলুন, তারপর
তখন মানে আমার মনে কষ্টটা একটু বাইরে ইয়ে হয়ে ওঠে।
হ্যাঁ, এবং সেই সময়টাতে আপনি ড্রাগ নিতেন?
হ্যাঁ।
আচ্ছা,
তো ড্রাগ আমি সব ধরনের ড্রাগ নিছি, যে যেটাই বলছে আমি সেটাই নিছি
ভুলে থাকার জন্য,
ভুলে থাকার জন্য প্লাস এবং ওইটার ভিতরে কি আছে ওইটা দেখছি।
এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় শ্রোতা, আপনারা যারা এই ভিডিও ক্লিপসটি ফেসবুকে দেখছেন, আমরা এই মুহূর্তে একটা ভিডিও করছি এবং ক্লিপসটি ফেসবুকে দিয়ে দিব। সেটা হলো যে আজকে যিনি জীবনের গল্প বলছেন, ইনি এসেছেন চট্টগ্রাম থেকে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন। যে জটিল সম্পর্কের মধ্যে উনি গেছে ফেসবুকের মাধ্যমে সেটা একেবারে মাঝামাঝি পর্যায়ে রয়েছি আমরা, উনি আর কত কি করেছেন এই মেয়েটাকে পাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত আদৌ পেয়েছেন কিনা, এটা এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং আজকে একজন শাহাবুদ্দিনকে এনে আমরা মূলত দেখানোর চেষ্টা করেছি যেরকম অসংখ্য শাহাবুদ্দিন আছেন যারা ফেসবুকের এরকম ঘটনার শিকার। আমরা এখনো বলছি না স্টোরিটা কোন দিকে যাচ্ছে, আপনারা যারা শেষ পর্যন্ত শুনবেন তারাই আসলে বুঝতে পারবেন এবং আজকের এই ঘটনাটি আমার কেন জানি মনে হয় অনেকেরই চোখ খুলে দিবে। আমরা ভিডিও ক্লিপটি ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে আপনি লাইক দিলেই আমার এই অনুষ্ঠান সহ আমার বাকি অনুষ্ঠানগুলোর ফ্যান হয়ে যাবেন, মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে আপনারা চাইলে চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজটিতে, যেটি ফেসবুক ভেরিফাইড পেজ এবং বাংলাদেশের এফএম ইন্ডাস্ট্রির সবচাইতে পপুলার পেজ। হ্যাঁ, আমরা যে গল্পে ছিলাম বলুন তারপর।
তো মনের মধ্যে কষ্ট যেগুলো থাকতো ওগুলো দূর করার জন্য আমি ড্রাগস নিতাম। এরপর
মানে আপনি তাকে বিয়ে করবেন এ ধরনের চিন্তা আপনার মাথায় কাজ করছিল?
না, আমি ও যেটা বলছো ও একটা পাগলামি শুরু করছে আর কি।
মানে ও পাগলামি করুক আর যেটাই করুক না কেন, আমার কাছে তো মনে হচ্ছে পাগলামি আসলে আপনিই করছেন, ও তো তার জায়গাটায় ঠিকই আছে এখন পর্যন্ত যেটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু ও যে আপনাকে বিয়ের প্রস্তাবটা দিল, তো আপনি বিষয়টা জানতেন না, তারপর আপনি হুজুরের সঙ্গে কথা বললেন,
তারপরে আমাকে জোর করতেছে কথা বলার জন্য।
তো আপনি তো কথা বললেন, তারপরে কথা বলার পরে আপনি জানলেন যে হ্যাঁ এটা কটা সম্ভব
সম্ভব,
তো সেটা নিয়ে আপনি ওর সঙ্গে ডিসকাস করছেন। তখন কি আপনার মাথার মধ্যে জিনিসটা কাজ করছিল যে ওকে আপনি এইভাবে বিয়ে করবেন বা ও যেটা চাচ্ছে আপনি সেটা করবেন?
না না, তখন আমার মাথায় ছিল না।
তো আপনি হুজুরের কাছ থেকে কেন জানতে গেলেন?
সে আমাকে জোর করতেছে বারবার।
এটাই একটা কথা প্রিয় শ্রোতা, আসলে লাভ বা এক ধরনের এফেকশন যেটাই বলি না কেন, যারা জীবনে এইসব ঘটনার মধ্যে পড়েছেন তারা যে কতদূর পর্যন্ত কি করেছেন তারা নিজেরা জানেন, কিন্তু যারা পড়েননি, যারা এই ঘটনাটাকে জাজমেন্টের জায়গাটা থেকে দেখছেন, যারা বিচার করছেন যে ছেলেটি ভালো না বোকামো নাকি যুক্তি কাজ করেছে না অযুক্তি কাজ করেছে, এইভাবে জাজমেন্টের জায়গা থেকে দেখছেন, তারা আসলে আজকের ঘটনা থেকে আঁচ করতে পারবেন না। কিন্তু যারা এই ধরনের ঘটনায় পড়েছেন ফেসবুকের মাধ্যমে, তারা খুব ভালো করেই ওকে বুঝতে পারবেন যে আসলে কি করেছে। আর ওর মতো অসংখ্য কিংবা ওর চাইতে আরো ভয়াবহ রকমের এফেক্টেড হয়েছে এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আপনার চারপাশেই আছে, আপনি চাইলে খোঁজ করে দেখতে পারেন। জি বলুন তারপর।
তো আমি ওকে বলছি যে হুজুর আমাকে বলতেছে আমার একজন লোক তোমারও যা থাকতে হবে আর তোমার একজন লোক আমারও যা থাকতে হবে, সো এটা সম্ভব না, বিয়েটা করা সম্ভব না। তো লাস্টে সে আমাকে বলতেছে হুজুর যেহেতু পারবে না তাহলে একটা কাজ করো, তুমি তো আল্লাহ রসুল বিশ্বাস করো, আমাকে বলতেছে। আমি বলছি হ্যাঁ আমি তো অবশ্যই আল্লাহ রসুল বিশ্বাস করবো যেহেতু আমি একজন মুসলিম। তো ও বলতেছে আমি তো আল্লাহ রসুল বিশ্বাস করি। তাই আমি বলতেছি তো এখন কি করবো। আর দ্বিতীয় কথা তো এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কথা বলতে বলতে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ছি আমি, মানে 3 বছর ওর সাথে কথা বলতে বলতে অনেক দুর্বল হয়ে পড়ছি। দেখার জন্য ওকে দেখার জন্য কত কিছু করছি কিন্তু কোনো মতো সুযোগ পাই নাই আমি দেখার জন্য, পুরো পাগলের মতো হয়ে পড়ছি। ওর সাথে কথা বলতে না পারলে আমার নেশা করতে হইতো সবসময়, সে টানা 3 মাস মোবাইলটা বন্ধ করে রাখছে।
প্রিয় মানুষ, মোবাইল ফোন বন্ধ করে রাখলে এটা কি পরিমাণ মেন্টালি টর্চার, এটা যারা এই ধরনের ঘটনার মধ্যে পড়েছেন তারা খুব ভালো করেই জানেন। আর যে মানুষের সঙ্গে দেখা হয়নি, মনের ইমাজিনেশনের জায়গা থেকে যে অনেক বড় একটা জায়গা নিয়ে আছে, সেই মানুষটা যে মানুষটাকে ফোন বন্ধ করলে আর রিচ করাই সম্ভব না, সেই মানুষটা যদি ফোন বন্ধ করে দেয় তখন ওর অবস্থা কি হতে পারে তার একটু চিন্তা করে দেখুন যারা শুনছেন আজকের এই স্টোরিটা। হ্যাঁ বলুন।
তখন আমি নেশার মাত্রাটা বাড়াই দিই। একদিন আমি আপনার ঘুমের ওষুধ 40টা আরো কয়েকটা নেশার একসাথ করে খেয়ে ফেলছি। খেয়ে বলার পর আমার প্রায় আধ ঘন্টা পরে ঘুরে মানে মাথার সেন্স সরে গেছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, আমি মাটিতে পড়ে গেছি। তো এলাকায় কিছু মানুষ ধরে আমাকে বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার বাসায় যখন আমার জ্ঞান ফিরলো তখন 4-5 জন লোক বাসায় ঢুকছে আমাদের বাসায়। ঢোকার পর তারা আমার গায়ে জামা ছিল না, আমি জামা ছাড়া শুয়ে থাকছি, প্যান্ট পরা ছিলাম। তখন আমার ওরা আমার কাছে আসছে, আইসা একজন আমার কোমরে হাত দিছে, বেল্টে হাত দিয়ে আমাকে ধরছে, আর দুজন আমাকে হাত দিয়ে ও ধরছে। ধরার পর তখন আমি বুঝছি যে আমাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যেতেছে। তো ওদের কাছ থেকে তো ওরা বলছে তুমি নাকি রাগ জিদ বেশি তোমার, তুমি নাকি বাসায় জিনিসপত্র ভাঙো সে কারণ তোমাকে এখানে দিছে। তারপর তো জিজ্ঞেস করতেছে না তুমি নেশা করছো, কি নেশা করছো বলো। আমি বললাম না, আমি একটুখানি সিরাপ খাইছি, সিরাপ খাওয়ার পরেই আমি মাথা ঘুরে পড়ে গেছি। এরপর থেকে আমি আর কিছু জানি না, এরপর থেকে আমি এখানে রিহ্যাব সেন্টারে। এত কষ্ট এটা আমি জীবনও ভুলবো না। রেতে বের হওয়ার পর যখন আমি মোবাইল, আমার মোবাইলটা অফ ছিল, মোবাইলটা যখন চালু করছি সাথে সাথে কল ঢুকছে। কল ঢুকে আমাকে বলতেছে তুমি কই ছিলে এতদিন, তোমাদের বাসায় কল দিচ্ছি, বাসায় কেউ তোমার কথা বলতেছে না।
মানে হচ্ছে যে আপনি ফোন অন করার পরপরই আপনি উষার ফোন পেয়েছেন?
হ্যাঁ, উষার ফোন পাইছি।
1 মাস 16 দিনে কি আপনি সুস্থ হলেন জিহাদি থেকে?
না, 1 মাস 16 দিন অসুস্থ হয়নি।
তাহলে আপনাকে কি নিয়ে আসলো নাকি আপনাকে বের করে দিল ওখান থেকে?
ওখান থেকে বের হওয়ার জন্য আমি একটা নাটক করছিলাম।
কিরকম?
আমার হাতের নিচে টিউমার মতো 2টা উঠছে, দুনো হাতের নিচে। ওইটা উঠছে আপনার সৌদিতে। তো সৌদিতে যখন এটা অপারেশন, ওইটা অপারেশন করার কথা ছিল, ওখানে অপারেশন করছে আপনার। যখন অপারেশন সৌদিতে অপারেশন করতেছে, তখন আমি ওই জায়গায় ডাক্তারকে বলছি যে আগে আমার এই জায়গা দুটোটা অবস্কর, অবস্কর ছাড়া অপারেশন করিস না। ওরা বলছে অবস্করা লাগবে না। তো ওরা কি করছে, ফিলিপাইনের নার্স 3-4 জন আর ইন্ডিয়ান ডাক্তার 2 জন আমাকে জোর করে চেপে ধরে ওইটা টিউমারের মতো ওইটার মুখ কাটছে। কাইটা ডাক্তারের প্লাস কতগুলো আছে চিকন চিকন, ওগুলা দিয়ে মানে এমন জোরে চাপছে বলার বাহিরে। আমি চিক কর দিছি, ওই জায়গায় পুলিশ পর্যন্ত চলে আসছে সৌদিতে। আসার পর হসপিটাল আসার পর যখন মানুষ সব জড়া হয়ে গেছে, এবার হসপিটালে পুলিশ আসছে। আসার পর বলতে সমস্যা কি, তাই বলছি পুলিশকে বলছি যে আমার এই সমস্যা হয়েছে। সাথে আমার ভাইও ছিল, আমার ভাই পর্যন্ত কান্না করে দিছে আমার চিক কর শুনে। ওই ইন্ডিয়ান ডাক্তারটা চাকরি চলে গেছে, ওকে ডাইরেক্ট ভিসা ক্যান্সেল করে দিছে। এরপর থেকে অপারেশনটা সুস্থভাবে হয় নাই, আমার হাতের নিচে অপারেশনটা সুস্থভাবে হয় নাই। তো এখানে বাংলাদেশে আসছি, আসার পর ওইটা হয়েছে আপনার একমাত্র গরম থেকে। যখন গরমের তাপমাত্রা বেশি বেড়ে যায় তখন আমার এই জায়গায় অনেক ব্যথা করে। এখন ওই জায়গার রিহ্যাব সেন্টারে দেখতেছি, ও রিহ্যাব সেন্টারে আবার একটা ছেলেকে এমন ভাবে মারতেছে, তাকে মারতে দেখে আমার প্রেশার এত হাই হয়েছে বলার বাহিরে। সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে গেছে রিহ্যাব সেন্টার থেকে, ন্যাশনাল হাসপাতালে, আমাদের চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেছে। ওই জায়গায় আমি 1 মাস 15 দিন পর্যন্ত ভালো ছিলাম রিহ্যাবের মধ্যে। সবাই জানে আমি ভালো, ওদের ওরা যেভাবে চলতেছে ওদের অনুযায়ী চলতেছি, ওরা যেভাবে কাজ করতেছে ওদের অনুযায়ী কাজ করতেছি। কারণ রিহ্যাবের একটা কথাই আছে, বাহিরের বাঘ রিহ্যাব সেন্টারে ঘাস খায়, ওইরকম একটা কথা আছে। তো ওইরকম ওদের মতো চলতেছি আমি, ওরা যা বলতেছে
তাই শুনতেছেন,
তাই শুনতেছি, যেটাই বলতেছে সেটাই করতেছি। তো করার পর একদিন আমার হাতের ব্যথা উঠছিল, উঠার পর ওইটা নিয়ে আমি ওদেরকে বলছি যে ভাইয়া আমার তো হাতের ব্যথা, এই হাতের ব্যথাটা নিয়ে আমার অনেকদিন ধরে জ্বর উঠতেছে, আর আমাকে ডাক্তার এটা বাইরেও বলছে অপারেশন করার জন্য। এটা বলছি বলার পর আমাকে ওই রিহ্যাবের ওদের 500 একটা ডাক্তার আছে, ডাক্তারকে নিয়ে আসলো। নিয়ে আসার পর ডাক্তার দেখছে আমার হাতের নিচে, ওইটা ডাক্তার দেখছে। দেখার পর ডাক্তার আমাকে ওদেরকে বলতে, হ্যাঁ এটা অপারেশন করতে হবে এখন, এটা যদি আপনি যদি আপনাদের মধ্যে রেখে যে অপারেশন করেন সেটা আপনাদের ব্যাপার, আর যদি ওনার গার্ডিয়ানের মাধ্যমে আপনি অপারেশন করেন তাহলে এটা ওদের ব্যাপার। তো আমার ভাইকে ডেকে আনছে, ডেকে আনার পর এবার আমার ভাইকে বলতেছে আপনার ভাইয়ের তো এই সমস্যা, প্রত্যেকদিন গায়ের জ্বর উঠতেছে, আর এটা হাতের নিচে টিউমার মতো যে জিনিসটা উঠছে ওইটা তাকে অনেক ব্যথা করতেছে। তো ঘোড়াটা আমার ভাইয়ে জানে এখন এটা অপারেশন করতে হবে, কি আপনাদের মাধ্যমে করাবেন না রিহ্যাবের মাধ্যমে করাবেন? তো আমার ভাই বলছে ঠিক আছে আমি আমাদের মাধ্যমে করাবো। ওই কথাটা বলে আমাকে বের করছে,
মানে এই নাটক করে আপনি বের হয়ে আসলেন ওখান থেকে।
তো ফোন পেলাম, ফোন পাওয়ার পর সে আমাকে বলছে তুমি এতদিন কোথায় ছিলা, কোন জায়গায় ছিলা? তা আমি ওকে বলি নাই ফার্স্টে আমি কোন জায়গায় ছিলাম।
আপনি কি ড্রাগ নিতেন এটা কি উষা জানতো?
ওকে আমি বলছি যে দেখো তোমার কারণে আমার লাইফ কেমন নষ্ট হয়ে যাচ্ছে।
কিন্তু আপনি কি ধরনের ড্রাগ নিতেন এগুলো জানতো না?
সে কি ধরনের ড্রাগ নিতেন এগুলো জানতো না।
আচ্ছা, তো আপনি যখন বলতেন যে তোমার কারণে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, সে কি জিজ্ঞেস করতো না যে কি করছো তুমি যে কারণে লাইফ শেষ হয়ে যাচ্ছে বা এরকম কিছু একটা?
তো ওইটা আমি তখন তাকে বলতাম যে আমার এখন, আগে নেশা করতাম না, এখন বর্তমানে আমার নেশা করা লাগতেছে।
আচ্ছা,
যদি নেশা না করি তাহলে আমি তোমাকে বলতে পারতেছি না, কিংবা তোমার যে একটা কষ্ট, যে একটা মানসিক চাপ, ওইটা আমাকে নাড়া করতেছে, ওই জিনিসগুলো বলছি। আরো তেমন জিজ্ঞাসা করা নাই তুমি কোন ধরনের নেশা নিতেছো।
এগুলো শোনার পর সে কিছু বলতো না?
এগুলো শোনার পর সে বলতো তুমি কষ্ট করো না, আমি চলে আসবো, আর তুমি এগুলো নিও না, এগুলো ভালো না,
এগুলো বলতো,
এগুলো বলতো।
আচ্ছা,
তো এরপর আমি বের, ও কল দেওয়ার পর ওকে আমি বলিনি যে আমি কোন জায়গায় ছিলাম। ওকে বলছি না আমি একটু এমনি ঘুরতে গেছি, হয়তো বাসা থেকে রাগ করে তোমাকে কেউ কিছু বলে নাই। আবার এগুলো বলার পর প্রায় 3-4 দিন পর আমার এক ফ্রেন্ডের রক্ত লাগতেছে, ব্লাড লাগতেছে। এখন ব্লাডের গ্রুপ ওটা আর আমারটা সেম,
আচ্ছা
আমারটা বি পজিটিভ, ওর তো বি পজিটিভ। তো আমাকে বলছে ব্লাড দেওয়ার জন্য, আমি গেলাম ব্লাড দেওয়ার জন্য। যাওয়ার পর আমার থেকে এক ব্লাড নিছে, নেওয়ার পর আমার ব্লাড গুলো হবে না বলছে,
ব্লাডের সমস্যা আছে বলেছে।
ব্লাডের সমস্যা বলতে হ্যাঁ আমার হেপাটাইটিস বি,
হেপাটাইটিস বি ভাইরাস আছে,
জি ভাইরাস,
ওকে
দেওয়া যাবে না। আর লিভারের সমস্যা হয়ে গেছে নেশা করতে করতে। তো এরপর অনেক দিন পর সে আবার কল করছে আমাকে। কল করার পর তখন নিজে মানে আমি নিজে কন্ট্রোল করতে না পারে তাকে বলছি, দেখো আমি তোমার দুইটা হাত ধরে ক্ষমা চাই, প্লিজ আমাকে বিরক্ত করো না।
মানে আপনি চাইতেন ওর কাছ থেকে সরে আসতে,
হ্যাঁ,
কিন্তু ফোন করলে আপনি দুর্বল হয়ে যেতেন।
ফোন করলে আমি দুর্বল হয়ে যেতাম। তো ওখানে বলছি, দেখো তুমি কি চাও আমার কাছে বলো, কেন আমার সাথে তুমি এরকম করতেছো? কি টাকা চাও? টাকা চাইলে আমি টাকা পাঠাই দেবো, তুমি বল বিকাশ নাম্বার দাও পাঠাই দেবো। অথবা কোন স্বার্থে তুমি আমার সাথে এরকম করতেছো? মানুষের যে কোনো একটা স্বার্থ থাকতে পারে।
জি,
সে বলতো আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো কিছু নেই, সে কতগুলো সবসময় বলতো। তারপরে ওই বিয়ের ব্যাপারটা সে আবার ওই দিন বিয়ের এই কথাগুলো বলার পর সে আবার বিয়ের ব্যাপারটা তোলে। তোলার পর আমি অনেক চিন্তা ভাবনা করছি, আর কথা বলতে বলতে ওর সাথে এত গভীরে চলে গেছি, কেউ যদি ওর সম্পর্কে একটুখানি আমার সামনে বাজে কমন করতো তাকে হয়তো গালাগালি করতাম বা মারতাম।
প্রিয় শ্রোতা, ওর সিচুয়েশনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু শেষ অবস্থা আসলে কি দাঁড়িয়েছে সেটার জন্য আমাদেরকে আরো ঘন্টা খানেক আমাদের এই অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের ব্রেক। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 এবিসি রেডিও এফএম 89.2 তে। চট্টগ্রামের এই শাহাবুদ্দিনকে যদি আপনারা দেখতে চান, ওকে নিয়ে একটা ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে মানে বানানটা হচ্ছে kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং সবার জন্য আমরা বলবো, যদি আপনারা চান তাহলে যে আইডির সাথে ওর এই ধরনের কথোপকথন হয়েছে, যে আইডিটা মানে উষা নামের যে আইডিটা ওর সাথে লম্বা সময় ধরে এখন পর্যন্ত আপনারা যে গল্প শুনছেন, যে আইডির কারণে ও এরকম ভাবে ড্রাগের কাছে গিয়েছে, যে আইডির কাছে ও বারবার পরাজিত হচ্ছে, সেই উষা নামের আইডি, সেটাও আমরা ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব গল্পের কোন একটা পর্যায়ে। আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটা বিষয় সবাইকে নোট করব, হ্যালো 8920 নামে আমাদের কোনো আসলে কোনো পেজ নেই, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং আরজে কিবরিয়া নামে অসংখ্য পেজ আছে, ফেক পেজ। সুতরাং আপনি যে ইউআরএলটা আপনাকে বললাম, এই আইডি ছাড়া অন্য কোনো পেজে যদি আপনি লাইক দিয়ে থাকেন তার মানে আপনি ফেক পেজে আছেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটি সুখবর দিতে চাই, যারা হ্যালো 8920 ফ্যান আছেন তাদের জন্য বলছি। আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 বেস্ট নটি স্টোরি এবং একটি অপ্রকাশিত গল্প, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে একটি বই আমরা বইমেলাতে প্রকাশ করেছি, এবং সেই বইটির দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাজারে আছে। আপনারা বইটি এই মুহূর্তে ঘরে বসেই পেতে পারেন। আপনারা চাইলে একটি বিশেষ নাম্বার আমি বলবো একটু পরে, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিলে ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করবেন, কারণ বইটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে, কিংবা লোক মারফত আপনার বাড়িতে গিয়ে বইটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। নাম্বারটি হচ্ছে rakumari.com এর 16297। আমি আবারও বলছি 16297, বাংলায় হচ্ছে 16297, 16297। এই নাম্বারে ফোন করার পরে আপনি বলবেন যে আরজে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, তাহলে আপনার যে ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিস পূরণ করলেই আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। যে এই বইটি আপনি যদি চান তাহলে নীলক্ষেত থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। এছাড়াও এই বইটি নিয়ে, শুধুমাত্র এই বইটি নিয়ে
পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে একটি বিশেষ মেলা চলছে সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে যে কোনো সময় আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। এবং আজকে বৃহস্পতিবার, রবিবার এবং শুক্রবার এই দুই দিন আমি এখানে থাকবো, হরহামেশায় হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে পাবলিক লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। তবে যে কথাটি আমি বারবারই বলছি সেটা হচ্ছে, আপনারা যারা ঘরে বসেই বইটি পেতে চান তারা ফোন করবেন যে নাম্বারটিতে 16297, আরো একবার বলছি 16297, এটি রকমারি.com এর নাম্বার। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, বইটির নামমাত্র মূল্য 150 টাকা, আর কুরিয়ার সার্ভিসে যেটা আসে এই টাকার মাফত আপনি ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন। নাম্বারটি আবারও বলছি 16297। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। শাহাবুদ্দিনের জীবনের গল্পে আমরা ফিরছি এবং একই সাথে সবাইকে বলছি, যারা জীবনের গল্প বলতে চান, জীবনের গল্প নিয়ে কোনো মন্তব্য করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটি সুখবর দিতে চাই। যারা হ্যালো 8920 ফ্যান আছেন তাদের জন্য বলছি, আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 বেস্ট নটি স্টোরি এবং একটি অপ্রকাশিত গল্প, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে একটি বই আমরা বইমেলাতে প্রকাশ করেছি এবং সেই বইটির দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাজারে আছে। আপনারা বইটি এই মুহূর্তে ঘরে বসেই পেতে পারেন। আপনারা চাইলে একটি বিশেষ নাম্বার আমি বলবো একটু পরে, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিলে ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করবেন, কারণ বইটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে, কিংবা লোক মারফত আপনার বাড়িতে গিয়ে বইটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। নাম্বারটি হচ্ছে rakumari.com এর 16297। আমি আবারও বলছি 16297, বাংলায় হচ্ছে 16297, 16297। এই নাম্বারে ফোন করার পরে আপনি বলবেন যে আরজে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, তাহলে আপনার যে ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিস পূরণ করলেই আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। যে এই বইটি আপনি যদি চান তাহলে নীলক্ষেত থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। এছাড়াও এই বইটি নিয়ে, শুধুমাত্র এই বইটি নিয়ে পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে একটি বিশেষ মেলা চলছে সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে যে কোনো সময় আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। এবং আজকে বৃহস্পতিবার, রবিবার এবং শুক্রবার এই দুই দিন আমি এখানে থাকবো, হরহামেশায় হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে পাবলিক লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। তবে যে কথাটি আমি বারবারই বলছি সেটা হচ্ছে, আপনারা যারা ঘরে বসেই বইটি পেতে চান তারা ফোন করবেন যে নাম্বারটিতে 16297, আরো একবার বলছি 16297, এটি rakumari.com এর নাম্বার। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, বইটির নামমাত্র মূল্য 150 টাকা, আর কুরিয়ার সার্ভিসে যেটা আসে এই টাকার মাফত আপনি ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন। নাম্বারটি আবারও বলছি 16297। সাবধান, যেখানটা আমরা ছিলাম তারপর,
তারপর ওকে নিয়ে মানে এত যে আমি কষ্টের মধ্যে পড়ে গেছি বলার বাহিরে,
মানে কেউ কিছু ওর সম্পর্কে উল্টাপাল্টা বললে আপনি গায়ে হাত তুলতেন?
হ্যাঁ, ইভেন আমার ফ্যান সার্কেল যতগুলো ছিল সবাই আমাকে ভালোভাবে বোঝাইতো।
ওর পরিবারে কার কার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? ও ছাড়া
ওর ভাইয়ের সাথে যোগাযোগ ছিল, ওর একটা ছোট ভাই, আর কারোর সাথে যোগাযোগ ছিল না।
হ্যাঁ, ওর ছোট ভাইয়ের নাম কি ছিল?
ওর ছোট ভাইয়ের নাম আরিয়ান।
তো আরিয়ান আপনার সঙ্গে যোগাযোগ করেছে?
জি জি। তো একদিন হঠাৎ করে আরিয়ান আমাকে ফোন করছে, ফোন করে আমাকে বলতেছে ভাইয়া আমি চট্টগ্রাম আসবো। আমি বলছি তোমার বোন ও 2-3 বার বলছে আসবে, আসে নাই, এখন তুমি বলছো তুমি চট্টগ্রাম আসবা, আচ্ছা ঠিক আছে আসো, আসলে আমাকে কল দিলে আমি আসছি, সমস্যা নেই। এভাবে আমি তোমার গুরুত্ব দিই নাই ওইটা। এখন সকালে হঠাৎ করে আমার মোবাইল ছিল বালিশের নিচে, মোবাইলে কল বাজতেছে, হঠাৎ করে মানে মোবাইলে আওয়াজ আমার কানা ঢুকলো, 26টা দিন পড়ছে, 27টার সময় আমি রিসিভ করছি, রিসিভ করে সকালে ওকে বলতেছি কে? তো বলছে ভাই আমি আপনাদের এলাকায়। তাই বলছে আমাদের এলাকায় কোন জায়গায় আছো এখন তুমি? আমাদের এলাকায় একটা আমাদের পোস্ট অফিস, আমি জুটমেল বড় সাইনবোর্ড দেওয়া। তো আমাকে বলতেছে, আমি ওকে বলছি ঠিক আছে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গার কিছু লোকেশন আমাকে বলো। সে বলতেছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি পিছনে একটা আমি জুটমেল লেখাওয়ালা একটা সাইনবোর্ড আছে, আর সামনে কয়েকটা দোকান আছে। তখন আমি মনে মনে বলতেছি ও তো চলে আসছে। তো লাস্টে গেলাম, যাওয়ার পর ওকে রিসিভ করছি, রিসিভ করে আমাদের যে একটা হোটেলের মধ্যে ঢুকাইলাম
সকালে।
তো ওকে একটা হোটেল ঢুকাইলাম, ঢুকার পর তার জন্য খাবার অর্ডার দিলাম, সে বলছে ভাই আমি খাবার এগুলো খাই না। কেন বলছে? আমি বাসার খাবার খাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন গাড়িতে নামছো, একটা কাজ করো, দেখে গিয়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশ হয়ে নাও। এ বলছে না আমি বাসায় ওয়াশ হবো। তাকে নিয়ে বাসায় গেলাম, যাওয়ার পর বাসায় সে ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পর সে আমার ভাই তাকে বলতেছে আচ্ছা অনেক দূর থেকে আসছো, রেস্ট করো। সে বলছে না আমি রেস্ট করবো না। বলতেছে ভাইয়া চল আমি বাইরে চলো ঘুরতে যাবো। তখন প্রায় 11টা বাজতেছে। আমি বলছি এখন কোথায় যাবো ঘুরতে, এখন বাইরে রোদ, এখন তো ঘোরার সময় না, গেলে বিকালের দিকে যাবা। ওরা বলছে বলছে না এখন চলেন। লাস্টে কি করবো, বের হলাম। আমার ভাইও বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যা। বের হলাম, বের হওয়ার পর ওকে নিয়ে এলাকায় একটু ঘুরছি, ঘোরার পর বাসে চলে আসছি। এখন ওকে দেখে মানে কি বলবো, ছেলেরা পঞ্চত্ব ওকে ইয়ে করতেছে, স্টিজিং এর মতো যেরকম একটা ইয়ে করে আর কি,
ছেলেরা ওকে টিস করছে।
হ্যাঁ, ছেলেরা পঞ্চত ওকে টিস করতেছে, মেয়েরা তো ওর দিকে তাকায় আছে, ছেলেরা পঞ্চত টিস করতেছে। তো ওকে নিয়ে ঘুরে ঘুরে আসছি, আসার পর সে দুদিন থাকছে বাসায়, বাসায় দুদিন থেকে সে চলে গেছে। সে থাকা অবস্থা আবার আমি ওকে বলছি যে তোমার আপুকে কল দাও, সে কল দেয় নাই। আমি ওর মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা ঘাঁটছি, তার মোবাইলে কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, কোনো ইমেজ নাই, কিচ্ছু নেই, সবকিছু খালি। লাস্টে চলে গেছে, চলে যাওয়ার পর এবার উষা আমাকে কল করছে। কল করার পর সে আমাকে বলতেছে আমার ভাইকে পাঠাইছি, কেমন লাগছে ওকে?
এটা ও যাওয়ার পরে?
হ্যাঁ, যাওয়ার
মানে থাকা অবস্থায় উষার সঙ্গে কোনো কথাই হয়নি?
কোনো কথা হয়নি।
ওকে,
আমার ভাইকে পাঠাইছি, কেমন লাগছে? ভাইকে তো ভাই, ভাইকে তো স্বাভাবিক ভালো লাগবে, ভাইয়ের মতো ভাই ভালো লাগবে না? তো লাস্টে বলছে তুমি একটা কাজ করছো ভালো করো নাই। আমি বলছি কি কাজ? বলছে তুমি যে ওর সাথে চিজ খাইছো ওটা ভালো করো নাই। আমি বলছি তোমাকে কে বলছে? বলছে তোমার এ টু জেড সম্পূর্ণ ভিডিও করে নিয়ে আসছে। আমি বলছি কিভাবে ভিডিও করছে? সে তো সবসময় আমার সাথে ছিল, ওর হাতে কিছু কোনো মোবাইলে ছিল না, সে ভিডিও করছে কিভাবে? তো বলতেছে ওর বোতামে, শার্টের বোতামে একটা ক্যামেরা লাগানো ছিল, ওখানে ভিডিও গুলো হয়েছে দুদিনের যা ভিডিও। তাই আমি বলছি ধর এগুলো সব মিথ্যা কথা। এরপর থেকে আমি তার সাথে যোগাযোগ করার জন্য ঢাকায় আসি আরো দু তিনবার। আমি ওদের এলাকায় আসলে ওরা মোবাইল বন্ধ করে দেয়।
মানে আপনি বারবার তার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, কিন্তু সে আপনাকে জায়গাতে এনে ফোন বন্ধ করে দিচ্ছে,
ফোন বন্ধ করে দিচ্ছে।
এবং এর জন্য আপনি অনেক বেশি রাগান্বিত হয়ে এই কাজগুলো করার চেষ্টা করছেন,
কাজগুলো করার চেষ্টা করতেছি।
আচ্ছা,
মানে ওকে দেখবই।
জিদ চেপে যায় মানুষের, মানুষের যেখানে বাধা আসে সেখানে আগ্রহ তীব্র থেকে তীব্রতর হয়। আমার ব্যক্তিগত জীবনে এরকম খুব ছোট্ট একটা ঘটনা আছে, 11 বছর আগের ঘটনা, কিন্তু সেটা মাত্র 3 দিনের একটা ঘটনা। সে ঘটনাটা না হয় অন্য একদিন বলবো, তবে ও যেটা বলছে সেটা সত্যি সত্যিই সম্ভব মানুষের জীবনে, শুধু এটুকু বলার আছে। হ্যাঁ বলুন। তারপর
তারপর লাস্টে এক এসআর মাধ্যমে থানায় গেলাম। যাওয়ার পর থানার এএসআই আমাকে বলতেছে আপনি মেয়েটার সাথে সম্পর্ক কিভাবে হয়েছে? তো আমি সংক্ষেপে বললাম ফেসবুকে। তো বলার পর সে আমাকে এত বিশ্রী বিশ্রী কথা বলছে, আমার মাথা তখন আর তখট হলো বলার বাহিরে। সে আমাকে বলছে ওইটা একটা মডেলিং। সে আমাকে এবারও পর্যন্ত বলতেছে যে একটা মানুষ যদি মডেলিং ক্ষেত্রে যায়, একটা মেয়ে, সে 7 জনের সাথে শারীরিক মিলন করে তারপর যেতে হয়, তখন আমার শরীরে এত যে খারাপ লাগতেছে। তারপর এবারও বলতেছে সে 2 নম্বরও তো হতে পারে। সে অনেকভাবে আমাকে ইয়ে করতেছে। সে লাস্টে বলতেছে ঠিক আছে আমি বের করে দেবো, আমাকে 1 লাখ টাকা দিতে হবে।
আচ্ছা,
এসে বলতেছে। তো লাস্টে আমি তার সত্ত্বে রাজি হয় নাই, কারণ তুই এগুলো বলতে পারবি, এগুলো বলতে পারছিস তুই যে আমার কাজটা করবি, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। আমি আর ওর কাছে যাই নাই এরপর থেকে, যে যেদিকে বলতেছে ওদিকে দৌড়াইতেছি। আর একটা আমাদের যুগের ভিতরে একটা আছে কি, চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামে ওই তাবিজ এগুলা আর কি। তো একজন বলছে হিন্দু মন্দিরে যাওয়ার জন্য, আমি আমার জীবনে কোনোদিন ঢুকি নাই, সেদিন ঢুকছে একমাত্র ওর কারণে। ওখানে আগে কি কি করবে, তো যাই হোক ওগুলো সব করছি, যে যে বলছে ওদিকে গেছি আমি একমাত্র ওকে এক নজর দেখার জন্য।
আচ্ছা,
সে আমার সাথে ঘর করুক বা না করুক, একমাত্র এক নজর দেখার জন্য।
আচ্ছা,
তার সাথে একবার ঝগড়া হয়েছে, সে আমাকে এমন কথা বলছে, দেখো তুমি কোথায় আর আমি কোথায়, তুমি হচ্ছ একজন বলতে গেলে গরিবের সন্তান আর আমি হচ্ছি কোটিপতি। আমি ওকে বলছি ঠিক আছে তুমি যাই হও, তুমি কোটিপতি হও যাই হও, আমার সাথে সংসার করার দরকার নাই, আমি শুধু এক প্রকার এক নজর
তোমাকে দেখবো,
শুধু দেখবো। আজকে এতটা বছর যে আমি কষ্ট করছি কার জন্য? আমি আমার জন্মদারিণী মার জন্য এতগুলো কষ্ট করি নাই, কার জন্য এত করছি? শুধু একবার দেখবো, আমাকে একটু দেখা দাও। ওইরকম আশ্বাস দেওয়ার পর সে আমাকে তার মায়ের কসম করে বলতেছে, এবার তুমি আসো, আমি আমার মায়ের কসম খেয়ে বলতেছি যে আমি তোমাকে দেখা দেব, লাস্ট বার বলতেছে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, এবার আমি আসবো, বলো কোন জায়গায় আসতে হবে। সে আমাকে বলতেছে ঢাকা নারায়ণগঞ্জ দিলপাড়া। তো দিলপাড়া আসছি, আসার পর সেদিন আমি সারা রাত কিচ্ছু খাই নাই, আর সাথে আমার এক ফ্রেন্ড ছিল,
জি,
সারা রাত কিচ্ছু খাই নাই, এদিকে আমার সারাদিনও কিচ্ছু খাই নাই, শুধু পানি আর স্মোকিং, এই দুটেই। তো লাস্টে সে আমাদেরকে ওয়েট করতে করতে এক প্রকার সে আসছে, আসছে যে আমি দেখি দেখতেছি না, বাট সে আমাকে দেখতেছে, আমাকে বলতেছে, তখন আমি রিক্সার উপর বসা ছিলাম, আমাকে বলতেছে দেখে তোমার হাতটা উপরে তুলো তো, আমি আমার হাত উপরে তুলছি, তো তুলে এদিকে দিকে নাড়াচ্ছি, বলতে হাতটা নাড়তে হয়, বলছে আমি তোমাকে দেখছি, এই দেখছি বলে সে মোবাইলটা বন্ধ করে দিছে, আর কোনো তার সাথে যোগাযোগ নাই।
কেমন লাগে তখন?
তখন তো আমার মানে কি বলবো, তখন আমার নিজের মাথা নিজে ওই জায়গায় মন চাইছে মাথা ফাটাই ফেলতে, নিজের জীবন নিজে দিয়ে দিতে, এত খারাপ লাগছে, সারাদিন পরিশ্রম করে পুরো রাত পরিশ্রম করে এত কষ্ট করে আসলাম, শুধু পানি খাচ্ছি, কোথায় খাবার কোথায় কি, কুকুরের মতো হয়ে গেছি, কুকুরের জীবনের মতো হয়ে গেছে আমার জীবনটা, একমাত্র ওর জন্য, আমি আমি আমার মায়ের জন্য পর্যন্ত এত কষ্ট করি নাই। বরং যে মাকে আরো কষ্ট দিছি, নিজে করি নাই মার জন্য কষ্ট, আর আজকে আমি এই কুকুরের লাইফ তো তখন আমাদের লাইফের চিতা আরো ভালো ছিল, একটা কুকুরের লাইফ, আমার লাইফটা কুকুরের লাইফের চাইতে খারাপ হয়ে গেছে, এখন বুঝতেছি।
বলুন তারপর কি করলো সে? দেখা করার পরে ফোনটা বন্ধ করে দিল, তারপর?
সে ফোনটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেওয়া, আমি কল দিচ্ছি কোনো মতে কলটা ঢুকতেছে না, সংযোগ পাচ্ছি না। এরপর বাসায় গেলাম, যাওয়ার পর চট্টগ্রাম গেছি, মাথা অনেক দাগ ছিল, আমি আমার এক বন্ধুকে বললাম কীটনাশক নিয়ে, কীটনাশক কোন জায়গায় বিক্রি করে, সে আমার কীটনাশক বোতল একটা এনে দিছে, কারণ ও জানে যে আমি যেটা জিত করবো কিংবা যেটা রাগ করবো সেটা আমাকে দিতেই হয়, একটা কীটনাশক বোতল এনে দিছে, ওখান থেকে অর্ধ খাইছি, তারপরে আমার কিছু হয় নাই, বমি পর্যন্ত আসে নাই আমার, কেন হয় না কি জন্য হয় না সেটা আমি জানি না। সে বারবার আমাকে শুধু ফোন করে ডিস্টার্ব করে, বারবার ফোন করে ডিস্টার্ব করে, কি জন্য করে কেন করে ওইটার কোনো রহস্য নেই, ওটার কোনো উত্তর নেই।
আপনি কীটনাশক খেলেন, তারপর?
কীটনাশক খাইছি, কীটনাশক খাওয়ার পর দেখতেছি আমার কিচ্ছু হচ্ছে না, লাস্ট ওরা বলতেছে আরেকটা নিয়ে আয়, সে আরেকটা আনছে, তারপরে কিচ্ছু হচ্ছে না। লাস্ট প্রায় ঘন্টা দু ঘন্টা পর আমার পেটের ভেতরে আপনার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এক ধরনের একটা এসিডের মতো, প্রায় ঘন্টা দু ঘন্টা পর এসিডের মতো, কিন্তু বমি হয় নাই, প্রায় একটা ব্যথা শুরু উঠলো, ব্যথা হলো, ওই ব্যথাটা প্রায় 3-4 ঘন্টা মতো ছিল।
আপনার এই বন্ধুটা জানতো না যে আপনি কীটনাশক খেলে মারা যাবেন?
জানতো,
তারপরে সে দিয়েছে,
সে ওই জিত করছে সে কারণে।
ওকে, তখন কি মেটার ফোন বন্ধ?
তখন মেটার ফোন বন্ধ,
মানে আপনি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরে কাজটা করেছেন?
চট্টগ্রাম ফিরে কাজটা করছি।
ওকে,
এরপরে আরো প্রায় মাস দেড় মাস পর
না, কীটনাশক খাওয়ার পরে আপনার কি হলো, আপনাকে কিভাবে ওখান থেকে সেভ করলো লোকজন?
আমাকে সেভ করছে, যখন আমার পেটের ব্যথা শুরু হয়ে যায় তখন আমাদের পাশে একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সে আমার গলার ভেতরে একটা পাইপে করে কি কতগুলো দিয়ে পাইপ ঢুকে দিয়েছে গলার ভেতরে।
আপনার ফ্যামিলি জানলো এটা?
না, এটা এখনো ফ্যামিলি জানে না, আজকে ফার্স্ট জানবে, আর ফ্যামিলি এগুলো জানে না। আমি দুদিন বাইরে ছিলাম না, এই কীটনাশক খাওয়ার পর দুদিন বাইরে ছিলাম না।
মানে যে ফ্রেন্ড দিয়েছে আপনাকে সেই ফ্রেন্ডই ফার্মেসিতে নিয়ে গেছে আপনাকে?
ওরাই নিয়ে গেছে, ওরা সবাই নিয়ে গেছে ধরাধরি করে, যখন দেখতেছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওরা নিয়ে গেছে, ফার্মেসি কাছে ছিল, নিয়ে যাওয়ার পর এবার ওখান থেকে বমি টুমি করছি, করার পর তারা আমাকে সুস্থ করছে। সুস্থ করার 2-3 দিন পর আমি আবার ওদেরকে বলছি মদ নেয়, ওরা আবার নেশা আরো কয়েক প্রকার নেশা করছি, নেশাগুলোর কথা আনতে বলছে, তারা নেশাগুলো আনছে, ওগুলো খাইতেছি, খাইতে 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 প্রায় কিছুদিন পর সে আবার কল দিছে আমাকে। কল দিয়ে সে আমার কাছে, আমার মানে আমার কাছে সে নিজে একটা কান্না কাটি শুরু করে দিছে, এক ধরনের একটা কান্নাকাটি। তার ভাইও আমাকে কথা বলতেছে যে যে আমাদের এখানে আসছে ও আর কি, কিন্তু এতদিন তার ভাই আমার সাথে কথা বলে নাই। সেদিন কল দিয়ে, কল দিয়ে ওর ভাই সহ আমার সাথে কথা বলতেছে যে ভাই আমরা একটা কাজ করতেছি, কি একটা মডেলের কথা বলছে যে আমরা একটা মুখ মডেলের কাজ করতেছি, আসলে ওইটার কারণে আসতে পারি না এতদিন, আমাদের কাজটা শেষ হতে আরো প্রায় 1-1.5 মাস সময় লাগবে, 1-1.5 মাস পর আমরা আসবো, এটা আমি কথা দিচ্ছি আপনাকে, ওর ভাই বলতেছে। তা আমি ওর ভাইকে প্রশ্ন করলাম আমার দোষটা কি, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, যদি আজকে তোমাদের কোনো ক্ষতি করতাম তার একটা কথা ছিল, আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমার দোষটা কি, কেন তোমরা আমার লাইফটাকে নষ্ট করতেছো, কেন আমার লাইফটাকে নষ্ট করছো, প্রশ্ন মানে প্রত্যেক মুহূর্ত করতাম ওদেরকে, কেউ উত্তর দিতে পারতো না, উত্তর দিত না এগুলার। তো তারপর 1.5 মাস পর আসবে বলছে, 1.5 মাস ধরে আমি আর কথা বলতেছি না, আমার এক ফ্রেন্ড নাম্বার নিয়েছে ফেসবুক থেকে, ওরা নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করতেছে, তো যোগাযোগ করে আমার ফ্রেন্ড থেকে আমার খোঁজ খবর নিচ্ছে, মানে আমি কি করতেছি, ঠিক মতো খাইতেছি কিনা, ঠিক মতো বাসায় যাচ্ছি কিনা, ওরা খোঁজ খবর নিচ্ছে আমার। এদিকে নাকি আবার ওর আঙ্কেল আসছে আমাদের এলাকায়, আইসা আমার সম্পর্কে যাচাবাসে করছে, আমাদের আমাদের এলাকায় কয়েকজন দোকানদার বলছে আর কি যে সাবেদিন ভাই আপনার নামে কয়েকটা লোক খোঁজ খবর নিচ্ছে। আমি বলছি কিরকম, তো বলতেছে ছেলেটা কিরকম, এগুলো জিজ্ঞেস করতেছে। তো আমি ওদেরকে বললাম কি বলছিস তোরা, তো ও বলতেছে আমরা তো ভালোই বলছি, খারাপ কিছু বলিনি। তো লাস্টে আমাকে আমার বন্ধু বলতেছে যে স্বপ্নের আঙ্কেল আসছে তোদের এলাকায়, আইসা তোর নাম খোঁজ খবর নিচ্ছে। আমি বলছি তুই জানোস কিভাবে, আমার বন্ধু বলছে তুই জানোস কিভাবে। তো লাস্টে আমার বন্ধু অনেক চাপাচাপি করার পর এ আমাকে বলতেছে স্বপ্ন আসলে আমাকে কল দিছে, কল দিয়ে আজকে 2-3 সপ্তাহ ধরে তোর সম্পর্কে আমার থেকে খোঁজ খবর নিচ্ছে, তুই কি করতেছ না করতেছস আমার থেকে খোঁজ খবর নিচ্ছে। তো আমি আমার বন্ধুকে একটা থাপ্পড় দিয়ে দিলাম, থাপ্পড় দিয়ে বন্ধুকে বলছি যে তুই যে কাজগুলো করছস, তুই এটা আমার জন্য অনেক একটা খারাপ কাজ করছস, তুই কেন আমার সম্পর্কে ওকে খোঁজ খবর দিতে গেলি, কি জন্য দিতে গেলি, সে আমার কাছ থেকে কি পাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু সে এগুলা দিয়ে কি করতে সেটা আমি জানি না, কিন্তু তুই যে খোঁজ খবর দিচ্ছস কিংবা খোঁজ খবর আমার সম্পর্কে পাইতেছে ওরা, এগুলা নিয়ে সে তার একটা কি, যে যেটাই করার কিংবা যে প্ল্যানটা করার ওটা করতেছে, তো তুই দিতে গেলি কেন, তুই আমার কাছে জিজ্ঞেস করার দরকার ছিল, আমি তোকে বলতাম। তো বন্ধুদের সাথে গরম হয়ে গেছি, গরম হওয়ার পর বন্ধুরা যা হোক লাস্টে আমাকে সরি টরি বলছে, বলার পর এবার বন্ধুটাকে বলছি তুই একটা কাজ কর, তুই হলো ওর সাথে সম্পর্ক কর, আমার বন্ধুটাকে আমি বলছি তুই হলো ওর সাথে সম্পর্ক কর। আমার বন্ধুটাকে নাম্বার দিলাম, ও নাম্বার চেস করছে, চেস করে যেটা চেস করছে ওইটাতে আমাকে কল দিছে, কল দেওয়ার পর ওই নাম্বারটা আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম। আমি বলছি এবার তুই হলো তার সাথে কি সম্পর্ক কর, সম্পর্ক কইরা তুই হলো ওকে আনতে পারিস কিনা দেখ অন্তত।
কত বছর পরে দিলেন
এটা? এই তো আপনার প্রায় 5-6 মাস আগে,
মানে প্রায় 4-5 বছর পরে আপনি ওই ফ্রেন্ড কে বললেন যে তুই সম্পর্ক করে ওকে আনতে পারিস কিনা দেখ,
আনতে পারিস কিনা দেখ।
মানে তখন আপনার টার্গেট একটাই যে আর কিছু না হোক ওকে একবার দেখবো,
একবার দেখবো।
ওকে,
যেহেতু আজকে 4-5 বছর এত কষ্ট করে এত সাধনা করছি, এতবার বুঝেছি আমার কোনো মানে কাজে সাকসেস হচ্ছে না কোনো কাজে, সো এখন শেষ তুই এটাই দেখ, তুই যদি মেয়েটা যদি ওই টাইপের হয়ে থাকে তাহলে অবশ্যই তোর সাথে কথাবার্তা বলবে, কথাবার্তা বললে তখন তুই পটাবি ওকে, পটাই তুই ওকে নিয়ে আসবি।
মানে আপনার মধ্যে একটা জেদ চেপে গেছে, একটা যে কোনো ভাবেই হোক না কেন ওকে আমার দেখতেই হবে,
দেখতে হবে।
গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় প্রিয় শ্রোতা সেটাও আমরা আসলে দেখতে চাই। আপনারা সবাই যদি আমাদের আজকের এই অতিথিকে দেখতে চান ফেসবুকে ওকে আমরা একটা ওর ভিডিও ক্লিপস দিয়েছি, আপনারা চাইলে আমার আইডিতে এসে ওর ভিডিও ক্লিপসটা দেখতে পারবেন, www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং যে আইডি উষা নামের যে আইডির সাথে ওর এতদিন যাবত 4 থেকে 4.5 কিংবা 5 বছর যাবত এই যে দহরম মহরম সম্পর্ক চলছে, এই যে টানাপোড়েন চলছে, সেই আইডিটাও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। আপনারা চাইলে চলে আসতে পারেন আইডিটাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো ইট 920 তে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটি সুখবর দিতে চাই, যারা হ্যালো ইট 920 ফ্যান আছেন তাদের জন্য বলছি। আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো ইট 920 বেস্ট নটি স্টোরি এবং একটি অপ্রকাশিত গল্প, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে একটি বই আমরা বইমেলাতে প্রকাশ করেছি, এবং সেই বইটির দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাজারে আছে। আপনারা বইটি এই মুহূর্তে ঘরে বসেই পেতে পারেন। আপনারা চাইলে একটি বিশেষ নাম্বার আমি বলবো একটু পরে, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিলে ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করবেন, কারণ বইটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে, কিংবা লোক মারফত আপনার বাড়িতে গিয়ে বইটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। নাম্বারটি হচ্ছে rakumari.com এর 16297। আমি আবারও বলছি 16297, বাংলায় হচ্ছে 16297, 16297। এই নাম্বারে ফোন করার পরে আপনি বলবেন যে আরজে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, তাহলে আপনার যে ফর্মালিটিস আছে সে ফর্মালিটিস পূরণ করলেই আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। যে এই বইটি আপনি যদি চান তাহলে নীলক্ষেত থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। এছাড়াও এই বইটি নিয়ে, শুধুমাত্র এই বইটি নিয়ে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে একটি বিশেষ মেলা চলছে সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে যে কোনো সময় আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন, এবং আজকে বৃহস্পতিবার, প্রতিবার এবং শুক্রবার এই 2 দিন আমি এখানে থাকবো, হরহামেশায় হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে পাবলিক লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। তবে যে কথাটি আমি বারবারই বলছি সেটা হচ্ছে, আপনারা যারা ঘরে বসেই বইটি পেতে চান তারা ফোন করবেন যে নাম্বারটিতে 16297। আরো একবার বলছি 16297, এটি রকমারি.com এর নাম্বার। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, বইটির নামমাত্র মূল্য 150 টাকা, আর কুরিয়ার সার্ভিসে যেটা আসে এই টাকার মারফত আপনি ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন। নাম্বারটি আবারও বলছি 16297। শাহাবুদ্দিনের জীবনের গল্প আমরা শুনছি, কথা না বাড়িয়ে শাহাবুদ্দিনের কাছে ফিরতে চাই। শাহাবুদ্দিন, আপনি যেটা বলছিলেন যে একসময় বন্ধুর কাছে আপনি ফোনটা দিয়ে দিলেন, 4 থেকে 4.5 বছর পর বিভিন্ন চেষ্টা করে যাওয়ার পরেও যখন আপনি দেখা পেলেন না উষার, তখন আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন। তারপর
বন্ধু দেওয়ার পর সে অনেক ভাবে চাইছে কিন্তু সেও পারে নাই। এখন উষা শুধু একমাত্র আমার কন্ঠ খুঁজতেছে, যেই কল দক না।
তখন কি আপনি ফোন বন্ধ করে দিয়েছেন ওই সময়টাতে নাকি?
না, আমার ফোন চালু ছিল, বাট ব্ল্যাক লিস্ট ছিল, ওকে আমি ব্ল্যাক লিস্টে ফেলা দিয়েছি।
মানে ও ফোন করলো আপনার ফোনে ঢুকতে পারতো
না? ঢুকতে পারতো না।
আচ্ছা, অন্য কোন নাম্বার দিয়ে ট্রাই করতে না?
অন্য কোন নাম্বার দিয়ে ট্রাই করলে যদি কোন ওর কন্ঠ পেতাম তাহলে সাথে আমি
ওইটাও ব্ল্যাক লিস্ট করে দিতাম। আচ্ছা, ব্যবসা পাতি কি তখন হচ্ছে নাকি ব্যবসা পাতি লাটে উঠে গেছে?
না, ব্যবসা বাণিজ্য তো আমার লাট উঠে গেছে, ওই দৃষ্টি যেগুলো বলছি ওগুলো সব ধ্বংস হয়ে গেছে। তখন আর কিচ্ছুর উপর আমি জিতটা উড়াইতে পারতেছি না, আমার যে একটা জিত উড়াইতে পারতেছি না। লাস্টে একটা বিলেট আনছি, বিলেট এনে আমি আমার নিজের হাত কাটা শুরু করছি।
জি, আমি অনুষ্ঠানের শুরুতে দেখতে পাচ্ছিলাম আপনার হাত কাটা ছিল, কোন হাতটা যেন, ডান হাত না?
দোনো হাত কাটা।
দেখি একটু,
পুরো এগুলো কাটা, এগুলো কাটা, এখানে কাটা, না পারতে নেশা করে করে নিজের হাত নিজে কাটতাম, মানে একটা জিত উড়াইতাম। তখন আমার জীবনটা জীবনের মতো লাগতেছে না, তখন মৃত্যুর যে জিনিসটা ভয় ওইটা আমার মধ্যে কাজ করতেছে না। আমি শুধু সৃষ্টিকর্তাকে বলতেছি, সৃষ্টিকর্তা আমাকে এত কষ্ট না দিয়ে প্রয়োজন আমাকে নিয়ে যা। তো কিছুদিন আগে আমার আম্মুকে হাসপাতালে ভর্তি করছে, আমার আম্মুর লিভারের পাথর, তো হাসপাতালে ভর্তি করছে। তো আমি ওগুলো নিয়ে দূরাদূরতে ছিলাম, এরপর থেকে আমি ওই আগের যে নেশাগুলো, বড় বড় যে নেশাগুলো, ওগুলো আস্তে আস্তে নিজেকে নিজে মানসিক কষ্ট নিজেকে নিজে দিয়ে ওগুলো মানে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। এক পর্যায়ে ছেড়ে দিছে ওগুলা, দেখতেছি যখন আমি পুরোটাই ছেড়ে দিচ্ছি তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, কষ্ট জিনিসটা অনেকভাবে বেড়ে যায়। যখন কষ্ট জিনিসটা বেড়ে যায় তখন আর নিজেকে কি বলবো, নিজেকে মানে কন্ট্রোল করা কোনো মতে সম্ভব না। যে কোনো একটা কিছু লাগবে যে আমার কষ্টটাকে কমানোর জন্য, তো শেষ পর্যন্ত আমি দুইটা নেশার জিনিস ধরে রাখছি, কন্টিনিউ এগুলো চলতেছে আমার। তো কসম কাটার পর সে আমাকে অনেক ধরনের ভাবে চাইছে, মানে আমাকে বিশ্বাস করাবে, সে অনেকভাবে অনেক কৌশল অবলম্বন করছে আমাকে বিশ্বাস করাবে। তো আমি কিছু কিছু কথা বিশ্বাস করতাম, আবার কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসও করতাম না। তো সবাই ওকে ওকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতো, আমাদের ফ্রেন্ড সার্কেলরা, মেয়েটা না আমি আর একটা, হয়তো এটা একটা ছেলে তোর সাথে ফান করতেছে, এরকম কিছু টাইপের কথাবার্তা বলতো। তা আমি ওদেরকে বুঝাইতাম এটা যে একটা ছেলে হয়ে থাকে, সে বিগত 4-5 বছর ধরে শুধু শুধু আমার সাথে কথা বলতে পারবে না, কারণ সে কোনো ফিলিংস পাবে না। একজন ছেলের সাথে একজন ছেলে কি কথা বলবে, কোনো ফিলিংস পাবে না। আর যদি সে যদি কণ্ঠ চেঞ্জ করে কথা বলে, মানে সবসময় মেয়েদের কণ্ঠে কথা বলতে পারবে, কিন্তু সে যখন হাসবে, হাসার সময় তার অর্জুনের কণ্ঠটা কিন্তু বের হয়ে আসবেই। আর সে 4 বছর ধরে আমার সাথে একটা ছেলে মেয়ের কণ্ঠ ধরে কথা বলতে পারবে না, এটা একটা মেয়ে আমার সাথে কথা বলতেছে। বন্ধুদের সাথে এগুলো সবসময় আমার সাথে কি ঝগড়া হয়, প্রত্যেক দিন ঝগড়া হয়। সবাইকে মানে সবাই চাইতো আমাকে আসলে এক এক ধরনের সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো আমাকে, কিন্তু আমার মনের মধ্যে জেনে ঢুকছে ওইটাই। এই কিছুদিন আগে আপনার আমার এক বন্ধু কি করছে, আমি ওই ওকে উদ্দেশ্য করে যখন ঢাকায় আসতেছি, আমি আবার যখন ঢাকায় আসতাম, শুধু আজকে ফার্স্ট আমার ফ্যামিলি সবাই জানে আমি যে আজকে ঢাকায় আসতেছি, আর না হলে যতবার ঢাকায় আসছি একবারও কিন্তু ওরা জানতো না। তো একদিন আমি ঢাকায় আসছি 2-3 মাস আগে, আসার পর আমার কিছু মোবাইল টাকা পয়সা আমি এক আমাদের এখানে এক দোকানদারকে দিয়ে আসছি জমা। তো ওই আমার এক বন্ধু কি করছে, দোকানদার থেকে ওগুলো নিয়ে গেছে, ওই টাকা পয়সা মোবাইল গুলো নিয়ে গেছে। সে নিয়ে গেছে, সে বলছে আমি নাকি ওগুলো নিতে বলছি, ওগুলো করে সে নিয়ে গেছে। তো লাস্ট আমি ঢাকাতে গেলাম, যাওয়ার পর আমি আমার জিনিসগুলো খুঁজতেছি, ওর মোবাইলটার ভিতরে একমাত্র শুধু ওর রেকর্ড ছিল প্রায় এক একটা 1.5 ঘন্টা করে প্রায় 9,000 পিসের উপরে রেকর্ড ছিল, কল রেকর্ড
4.5 বছরের।
হ্যাঁ, 9,000 পিসের উপরে কল রেকর্ড ছিল। তো আমার মোবাইলটা ওরা তোমার গুরুত্বপূর্ণ না, ওর সাথে একমাত্র ওই বন্ধুদের সাথে মারামারি করতে হয়েছে আমার, একমাত্র করতে হয়েছে কেন, আমার সম্পূর্ণ সব রেকর্ড ও কেটে গেছে মোবাইল থেকে। তো আমি ওরা বলছি তুই আমার মোবাইল গুলো নিয়ে যাইতি, টাকা গুলো নিয়ে যাইতি, সমস্যা ছিল না, তুই যে আমার রেকর্ড গুলো কাটছস, আমার 4 বছরের স্মৃতি তুই একদিনে ধ্বংস করে দিছস। ওগুলো অনেক মারামারি কাটাকাটি হয়েছে বন্ধুদের সাথে, ইভেন কি আমার ভাইয়ের সাথে পর্যন্ত ঝগড়া হয়েছে। আমার ভাইকে আমি বলছিলাম ভাইয়া আমি তো ওই মেয়ে আপনার মেয়েটার সাথে, আপনার যে মেয়েটার সাথে কথা বলছেন ওই মেয়েটা বারবার আমাকে কল করে বিরক্ত করতেছে, এখন আপনি আমার বড় ভাই, আপনাকে আমি নাম্বারটা দিচ্ছি, আপনি একটু কল করে জিজ্ঞেস করবেন যে কেন সে আমাকে বারবার বিরক্ত করতেছে, কিংবা সে কি চায় আমার কাছে। আসলে আমি না পারতে অনেকজনের কাছে এগুলো না পারতে বলছি। তো লাস্ট আমার ভাই বলতেছে একটা মেয়েকে আমি কল দিতে যাবো কেন আমার নাম্বার থেকে, তাই বলছি না আপনি জাস্ট শুধু কল দিয়ে একটু দেখবেন যে আমাকে কি জন্য ডিস্টার্ব করতেছে, অথবা কি জন্য আমার সাথে এই কাজগুলো করতেছে, শুধু খবর নেবেন। আমার ভাই বলছে পারবে না বলছে, আর ওর সাথে অনেক বাসার ভেতরে অনেক ঝগড়া ঝাগড়ি হয়েছে, ওখানেও ছিল একমাত্র উদ্দেশ্য হচ্ছে উষা ঝগড়া ঝাগড়ি বিষয়গুলো নিয়ে। আর দোকানে আমি আমার এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান মোবাইল ফ্যাক্সের দোকান, ওখানে যতগুলো ছেলে আসে, যতগুলো আমার কাস্টমার আসে, যতগুলো বাচ্চারি লেভেলের অনেক ছাত্র আসে, তো সবাইকে আমি জিজ্ঞেস করি কল ট্যাকিং এর ব্যাপারটা, মানে কেউ পারবে কিনা, আমি আসলে সবার হেল্প চাই। এমন এমনকি আমি সবাইকে বলছি যে তোদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো পুলিশ কিংবা কেউ যদি থাকে, যদি আমার এই কাজটা করে দিতে পারে আমি খুব খুশি হব, যদি আমাকে শুধু এলাকাটা বের করে দিতে হবে, আমি এখানে এমন এমন রিক্সের এলাকায় আসছি অন্য মানুষরা ডুববে না, আমাকে যেসব জায়গায় নিয়ে গেছে অন্য মানুষরা ডুববে না। আমার প্ল্যান ছিল এটা যে ও এলাকা যেটাই বলুক আমি যাব, হয়তো আমাকে কি করবে, মারবে, আমার থেকে টাকা পয়সা মোবাইল ওগুলো কেড়ে রেখে দিবে, এতটুকু, বাট আমি তো ওগুলো দেখতে পারবো, আমার প্ল্যান ছিল ওগুলা। কিন্তু তাও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, যত দিক দিয়ে আমি চেষ্টা করি কোনো দিক দিয়ে কাজ হচ্ছে না, অনেকভাবে চেষ্টা করতেছি কোনো দিক দিয়ে কাজ হচ্ছে না। আমার একমাত্র এখন উদ্দেশ্য হচ্ছে এটাই, এটাই আমাকে এখন উঠতে বসতে চারিদিক দিয়ে আমার সমস্যা করে বলতেছে, কাজ করতে পারতেছে না, ঠিক মতো খাইতে পারতেছে না, ঘুম তো আমার জন্য বলতে গেলে এক প্রকার হারাম হয়ে গেছে।
4.5 বছরে কতবার তার সঙ্গে দেখা করতে গিয়েছেন?
4.5 বছরে আমি প্রায় 10-15 বার উপর আসছি
ঢাকা শহরে তার সাথে দেখা করার জন্য,
একমাত্র ওকে দেখা করার জন্য, আমার আবার কোনো কাজ নেই ঢাকাতে।
10-15 বারই সে আপনাকে ব্লাফ দিয়েছে?
সবসময় আমাকে ব্লাফ দিচ্ছে। কোনোবার সে আমাকে দেখা দেয় না, কি জন্য দেয় নাই সেটা আমি জানি না।
তো আপনি এত বোকা নিজেকে কেন সাজাচ্ছেন? মানুষ তো একবারে বোঝে, দুইবারে বোঝে, তিনবারে বোঝে, 10 থেকে 15 বারও আপনি বুঝতে পারছেন না।
এই তো এই এই কথাগুলো আমার বন্ধুরা আমাকে সবসময় বলতো যে আসলে এটাকে ভুয়া ভুয়া ভুয়া। আমার কথা তো, সে ভুয়া হোক যাই হোক, সে কি মানুষ? তো সে আছে তো পৃথিবীতে, আর বিশেষ করে সে এমন এমন, আপনাকে তো বললাম, এমন এমন কিছু কথা বলে ফেলছে কসম টম ব্যাপারে, যে এমন কিছু কথা বলে ফেলছে যেগুলো আসলে বিশ্বাসযোগ্য, আসলে মানে মানুষ বিশ্বাস করবে এমন এমন কথাগুলো বলছে, মানুষ বিশ্বাস করবে।
নাম্বার আছে আপনার কাছে?
আছে,
কথা বলা যাবে তার সঙ্গে? আপনি কথা বলতে পারবেন?
যদি খোলা থাকে আর কি।
ট্রাই করুন দেখি, লাউড স্পিকার দিবেন।
নাম্বারটি ব্যস্ত আছে, দ্য নাম্বার ইজ বিজি নাও।
আপনার নাম্বারটা ব্লক করা। আপনার নাম্বারটা কি লাস্টে সে ব্লক করেছে কোনো কারণে?
ও তো আমার নাম্বার ব্লক করে না।
তাহলে নাম্বারটি ব্যস্ত আছে কেন বলছে?
হয়তো কারোর সাথে কথা বলতেছে।
না, আমার ধারণা নাম্বারটা আপনাকে ব্লক করেছে। ঠিক আছে, আপনি নাম্বারটা বলেন, আমরা তার সঙ্গে কথা বলি, দেখি কি দাঁড়ায়। ওকে, কথা বলেন।
এই নাম্বারটা নতুন, এটা লাস্ট মানে আমাকে 2 দিন আগে কল দিছিল।
নেন, কথা বলে দেখেন।
আসসালাম, আমি শাহাবুদ্দিন বলছি। কোথায় তুমি? তুমি কোথায়? উত্তরাতে? ও না, আজকে হঠাৎ করে তোমার কথা মনে পড়ছে, তো সে কারণে। কার নাম্বার ব্ল্যাক লিস্টে?
হ্যালো হ্যালো, আপনি কি উষা বলছেন? হ্যাঁ, উষা বলছেন। আমি শাহাবুদ্দিনেরই ক্লোজ ফ্রেন্ড, আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম, কথা বলা যাবে 1 মিনিট? আচ্ছা, ও আমাকে বেশ কয়েকটা জিনিস বললো, আসলে ওর সঙ্গে আমার দেখা হয়েছে অনেকদিন পরে, একটু বিষয়গুলো একটু জানলাম আপনাদের সম্পর্কে। আসলে ও খুব লাভ করে আপনাকে, এবং আপনিও বোধ হয় ওকে খুব লাভ করেন, তাই কি? মানে 4-5 বছর ধরে আপনারা চেষ্টা করেছেন যোগাযোগ করার জন্য, 4-5 বছর ধরে আপনাদের সম্পর্ক, আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু আপনি দেখা করেন নাই, এটা কি মানে কি হয়েছে বুঝিনি? আচ্ছা, আমার ভয় চেনা চেনা লাগলে সেটা সমস্যা নাই, আমাকে হয়তো দেখলে আরো কথাবার্তা বললে হয়তো আরো চিনতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি আমাকে একটু বলেন তো, যে এই 4 বছর 4.5 বছর কি ওর সঙ্গে দেখা করার একবারই সময় হলো না আপনার?
আপনার কণ্ঠ চিন্তা কেটে গেছে।
আবার ফোন দেন,
দেখছেন কিভাবে কথা বলতেছে।
না না, ঠিক আছে, আপনি ফোন দেন আবার। আচ্ছা, না আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম, যে এতদিন ধরে আপনার সঙ্গে সম্পর্ক, আপনাকে এত লাভ করে, এতবার ঢাকায় আসলো আপনার সঙ্গে দেখা করতে, একবারও দেখা করলেন না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো জানেন দেখা করেন না কেন, দেখেন ওর কাছে, বুঝিনি মানে আপনি ওকে বলছেন যে 100% বিয়ে করতে হবে আপনাকে, তাই তো? ওর কাছে আসলে ওকে আপনার বিয়ে করতে হবে, কিন্তু আপনি বিয়ে করতে চাচ্ছেন না? তো 4 বছর, না 4.5 বছরে ধরেন এরকম তো হতে পারতো যে দেখা করেন নাই, বুঝলাম সামনাসামনি দেখা হয়নি, সামনাসামনি চলে আসলে বিয়ে করতে হবে, তো হোয়াটসঅ্যাপে তো দেখা করতে পারতেন, স্কাইপে তে করতে পারতেন, ভাইবারে করতে পারতেন। ওকে, দেখা করবেন না ওর সঙ্গে, তাই তো? আপনি কি জানেন যে ও আপনার জন্য ড্রাগ নেয়, ও আপনার সঙ্গে আপনি দেখা করেন না বলে ওর যে বিজনেস টিজনেস, ওর যে পারিবারিক অবস্থা, ওগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে?
জানি, প্রবলেম, আমি
ও আপনার জন্য ড্রাগ নিয়েছে, ও আপনার জন্য রিহাবে গিয়েছে, ওকে বাসা থেকে ধরে বেঁধে রিহাবে দিয়ে দেওয়া হয়েছিল, ওর অবস্থা ভয়াবহ রকমের খারাপ হয়েছে, ও দুই দুইবার সুইসাইড করতে গিয়েছে, এগুলো আপনি জানেন? এবং আপনি জানেন যে এরকম ঘটনা ঘটালে বা এরকম কিছু হলে একটা ছেলে বা একটা মেয়ে বোথ সাইড থেকে যে কোনো সময় একটা বিপদ হয়ে তার জীবনটাই শেষ হয়ে যেতে পারে, এটা আপনি জানেন? আপনার এই ভালোবাসার জন্য একটা মানুষ যদি মারা যায় রেসপন্সিবিলিটি কে নেবে? কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটে উষা, এরকম ঘটনা কিন্তু ঘটে, এরকম ঘটনা কিন্তু বিরল না। ও তো বিশ্বাস করে আপনাকে, ও তো অনেক বেশি বিশ্বাস করতো। তো আপনি 4.5 বছরে একটা মানুষের সঙ্গে, মানুষকে লাভ করেন, তারপর আপনি 4.5 বছরে তার সঙ্গে দেখা করেন নাই, এবং দেখা করেন না, ঠিক আছে বুঝলাম, ঠিক আছে, আপনি সামনাসামনি যান নাই, বাট আপনি 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 অন্য কোনো মাধ্যমে তার সঙ্গে দেখা করতে পারতেন, হোয়াটসঅ্যাপে আসতে পারতেন, ভাইবারে আসতে পারতেন, অন্য কোনো মাধ্যমে দেখা করতে পারতেন, সেটা করেননি কেন? আপনি ফেসবুকের মাধ্যমে দেখা করতে কিছু জিনিস খুবই অতিরিক্ত। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার কথা এই মুহূর্তে পুরো ঢাকা শহর শুনতে পাচ্ছে, আপনি আরজি কিবরিয়ার সাথে কথা বলছেন এবিসি রেডিওতে। ও আমাদেরকে এখানে জীবনের গল্প বলতে এসেছিল, আমরা এক ধরনের ছোটখাটো নাটক করেই আপনার ভয়েসটা নিয়েছি, আপনার আইডিটা আমরা দেখেছি, আমরা এটা নিয়ে একটা ইনভেস্টিগেট করব, এবং আপনার প্যারেন্টস যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করব। আপনি যদি কোনো ধরনের কোনো রকমের ট্র্যাপ করে থাকেন বা কোনো ধরনের ওর সাথে হেনস্থা করে থাকেন, তাহলে আপনার এই যে কথাগুলো আপনি বললেন এটা কিন্তু আপনার এক ধরনের স্বীকারোক্তি। হ্যাঁ, এবং এই স্বীকারোক্তি অনুযায়ী আপনার বিরুদ্ধে আমরা পুলিশে অ্যাকশন নিব, ঠিক আছে? এবং এই কথাগুলো পুরো ঢাকা শহর শুনছে এই মুহূর্তে, এবং আপনার অভিভাবকের সাথে আমরা খুব ঠিক আছে, আপনি যে কাজটা করেছেন সেটা আপনি ভুল করেছেন, এবং আপনি একের পর এক অন্যায় করে যাচ্ছেন, এই ছেলেটার ক্ষতি আছে, এবং আপনি ক্ষতি করছেন একটা মানুষের। আপনি 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 ওর কথা শুনতে চান? ও আচ্ছা, আপনি বলেন, ও তো ও বলছে যে ও আপনাকে ভালোবাসে, আপনি কি বলবেন? শোনেন আপনি ওর কথা।
হ্যালো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমি আজকে আমার এত দেশ, আমি আজকে আমার এত কিছু ছেড়ে কালকে কালকে আমার আম্মুকে হাসপাতালে ভর্তি করাবে। শোনো, কালকে আমার আম্মুকে হাসপাতালে ভর্তি করাবে, আমি ওইটা রেখে ওনারা আমাকে শিডিউল দিছিল, সেই কারণে আমি এই আজকে এখানে।
না, আপনি আমাকে বলেন, ওনাকে জিজ্ঞেস করেন উনি 4.5 বছরে কেন আপনার সঙ্গে দেখা করেনি একবার?
তো তুমি 4.5 বছর আমার সাথে একবারও দেখা করোনি কেন? উষা, তুমি 4.5 বছর আমার সাথে একবারও দেখা করোনি কেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো,
সে ফোনটা কেটে দিয়েছে, এবং সে ফোন কেটেই দিবে, ইনফ্যাক্ট এটার কোনো সমাধান নাই। এবং আমরা জানি যে এই এই ধরনের ঘটনায় আমাদের অসংখ্য অসংখ্য হয়তো শ্রোতা যারা আজকে এবিসি রেডিও শুনছেন তারা এই ধরনের ঘটনার মধ্যে। শি ইজ কোয়াইট ডেসপারেট, এবং আপনারা কথাটা যারা শুনলেন, ওর ভোকাল যারা শুনলেন, ওর ভোকাল যথেষ্ট শ্রুতি মধুর, প্রেমে পড়ার মতো ভোকাল, এবং এই রকম ভোকাল শোনার পরে হৃৎপিণ্ডে, যারা জীবনে কোনোদিন প্রেম করেননি তাদের হৃৎপিণ্ডে অনেক ধরনের রক্তের সঞ্চালন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভবিষ্যৎটা কি আসলে শাহাবুদ্দিনের মতো হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। এরকম উষারা কিংবা উষার জায়গায় একটা ছেলেও হতে পারেন যারা এই ধরনের জঘন্য কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন, তাদেরকে বলি আপনারা আসলে সাইকো, পাগল। একটা মানুষকে বিপদে রেখে আপনারা যে মজাটা পান, বিলিভ মি, এইটা আপনাদের জীবনে সামহাও অন্য না কোনো রাস্তায় ফিরে আসবে, তখন বুঝবেন যে আসলে মজাটা আসলে কোথায়। হ্যাঁ, একটা মানুষকে বিপদে ফেলে নিজে কোনোভাবেই ভালো থাকার কোনো সুযোগ নেই, কারণ উপরে সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন। এই ধরনের মানসিকতা যাদের, তারা অবশ্যই সাইকো, এবং তাদের ট্রিটমেন্ট হওয়া উচিত, মানসিকভাবে ট্রিটমেন্ট হওয়া উচিত। আমরা
পাঁচ মিনিট পরে আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিট পর আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স এইট নাইন টু জিরোতে। আপনি জাস্ট মেয়েটার কণ্ঠ শুনে দুর্বল হয়ে গেছেন, আর কিচ্ছু না। মেয়েটার সঙ্গে আমি 2 মিনিট কথা বলেছি, তার চমৎকার কণ্ঠ আছে মানুষকে দুর্বল করার জন্য। বিলিভ মি, তার একটা চমৎকার কণ্ঠ আছে মানুষকে দুর্বল করার জন্য। আপনি জাস্ট কণ্ঠ শুনে ওর প্রতি দুর্বল হয়ে গেছেন, আর কিচ্ছু না। আপনি যে ধরনের এফেকশনের মধ্যে আছেন, এটা থেকে বের হয়ে আসার জন্য যথেষ্ট সময় লাগবে, কিন্তু আপনি একের পর এক যেহেতু ওর কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন, মারাত্মক রকম জেদের মুখে পড়ে গিয়েছেন। এবং এই মেয়েটা আপনাকে জেনে শুনে সবকিছু বুঝে তারপর আপনাকে ফাঁসাচ্ছে। আপনি কেন বের হতে পারছেন না এখান থেকে?
আমার জেদ হচ্ছে ভাই, আমি একবার হলো ওকে দেখবো, যেভাবে হোক।
আপনি পারবেন না ওকে দেখতে?
পারবো না তো সেটা আমি জানি।
তারপরও কেন আপনি দৌড়াচ্ছেন? আপনার 4.5 বছর নষ্ট হয়ে গেছে, আপনার জীবনে 4.5 বছর রিটার্ন আসবে?
ওগুলো আসবে না।
আপনি আরো সময় নষ্ট করতেছেন। একটা মিনিট জীবনে রিপিট হয়, একটা সেকেন্ড জীবনে রিপিট হয়, এই পৃথিবীতে আরেকবার আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে?
তার তো গ্যারান্টি নেই।
তাহলে এইরকম মরিচিকার পিছনে সময় নষ্ট করছেন কেন?
মন থেকে চাইছি ভাই আসলে।
অনিশ্চিতের পিছনে কেন সময় নষ্ট করছেন? আমি আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আজ থেকে 11 বছর আগে আমার নাম্বারে, আমি সবার জন্য বলছি, রেডিও লিসনারদের জন্য বলছি, খুব আপন ভেবেই বলছি, আসলে কিছু ব্যক্তিগত কথা কখনোই কাউকে বলতে হয় না, যদি সেই মেয়েটি আজকের এই রেডিও শুনে থাকে, তার নাম ছিল অদ্রি, হয়তো তুমি আমাকে চিনবা। আজ থেকে 11 বছর আগের ঘটনা, হঠাৎ করে তখন নতুন নতুন ফোন, এবং সে আমার নাম্বারে ফোন দেয়। এই মেয়েটির কণ্ঠ এবং এই মেয়েটির কণ্ঠের মধ্যে কোনো পার্থক্য নেই, 11 বছর পরে আমার সেম ফিলটাই হলো আর কি সামহাও। এবং কথা বলার পরে এত ইনিয়ে বিনিয়ে এত সুন্দর করে কথা বলে যে খুব সহজেই তার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলাম। এবং অদ্ভুত বিষয় হলো সত্য যে তাকে দেখার জন্য 2-1 দিনের মধ্যে তীব্র বাসনা তৈরি হলো। সে বলল যে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা হলে থাকে সে, তখন সে আমার সম্পর্কে তেমন একটা জানে না, এবং যখন সেই কথাটা বলেছে আমার জন্য তাকে এক্সেস করাটা অনেক সহজ হয়ে গেল, কারণ আমি তো ঢাকা ইউনিভার্সিটির হলেই থাকি সেই মুহূর্তে, এবং আমি রেডিওতে অনুষ্ঠান করে তার হলের সামনে গিয়ে আমি বলেছি তুমি নামো, আমি তোমার সাথে দেখা করব। সে নামই নেই। আমি বলেছি দিস ইজ অ্যান অপশন, তুমি যদি না নামো তাহলে সিমটা আমি ভেঙে ফেলবো এবং তোমার নাম্বারটা আমি মুখস্থ করিনি। সে আমাকে এত সুন্দর করে কনভিন্স করার চেষ্টা করেছে, এত সুন্দর করে কনভিন্স করার চেষ্টা করেছে, মানে আই ওয়াজ ড্রাগড বাই হার সামহাও, এরকম যে ওর সাথে কথা বলতে অনেক ভালো লাগতো, মাথার মধ্যে ঢুকে গিয়েছিল এভরি মোমেন্টস, এবং সে নামেনি। আমি তাকে বহুভাবে রিকোয়েস্ট করেছি, বহুভাবে রিকোয়েস্ট করেছি, নামেনি। আমি সিমটা তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলেছিলাম, এবং ওটা আমার জীবনের চরমতম ভালো একটা সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয়, নইলে এই শাহাবুদ্দিনের মতো ঘটনা হয়তো আমার জীবনেও ঘটতে পারত অন্যভাবে। আমরা শুধু এটুকুই বলতে চাই যে এটা একটা ছেলের জীবনে হতে পারে, একটা মেয়ের জীবনেও হতে পারে। অচেনার প্রতি, অজানার প্রতি মানুষের তীব্র আকর্ষণ থাকে, কিন্তু সেই তীব্র আকর্ষণ যদি ব্যক্তি জীবনকে নষ্ট করে দেয়, কিন্তু সেই তীব্র আকর্ষণ যদি আপনার দৈনন্দিন জীবনটাকে একেবারে স্ম্যাশ করে দেয় এবং যেটার কোনো ভবিষ্যৎ নেই, তাহলে সেই রকম সম্পর্কের দিকে আপনি কেন এগোবেন? এই উষা মেয়েটি ফোন কেটে দিয়েছে এবং ব্যাক করেনি, এবং সে আর ব্যাক করবে না, অন্তত আজকের রাতে সে ব্যাক করবে না, কারণ সে জানে যে এই মুহূর্তে যদি ও ব্যাক করে তাহলে ওর সঙ্গে আমরা আরো কথা বলবো এবং সেটা ঢাকা শহরের মানুষজন শুনতে পাবে। উষা নামটা তার আসল নাম না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি উষাকে বলতে চাই, আপনার নাম ধরেই বলছি, যে নাম আপনি দিয়েছেন ফেসবুক আইডিতে, যে জঘন্য কাজ আপনি করে যাচ্ছেন সেটা আপনার জীবনকে একটা সময় দুর্বিষহ করে দেবে। প্লিজ এমন কাজ করবেন না, কারণ অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সাইবার ক্রাইম নিয়ে বাংলাদেশে আইন হচ্ছে শক্তিশালী আইন, এবং আমরা বিশ্বাস করি যে এই সব ক্রাইমের এগেনস্টে সরকার খুব ভালোভাবে কাজ করবে, কারণ এটা একটা ছেলে কিংবা একটা মেয়ের পুরোপুরি জীবনটাকেই শেষ করে দিতে পারে। ও কিন্তু ড্রাগ নিচ্ছে, ও এখনো ড্রাগ নিচ্ছে। আপনি কোন দুটো ড্রাগ নেন এখন?
এখন ঘুমের ওষুধ আর সিরাপ।
ঘুমের ওষুধ নেন আর আপনি
সিরাপ?
সিরাপ বলতে আপনি যেটা বলছেন ফেন্সিডিল?
ফেন্সিডিল না, মানে কাছে সিরাপ আর কি, ওইটাতে অ্যালকোহল আছে।
ওকে, সাম সর্ট অফ ফেন্সিডিল টাইপ?
সেম টাইপ।
ওকে, অনেকগুলো ঘুমের জন্য নেন, কারণ আপনার ঘুম হয় না রাতের বেলা।
ঘুম আসে না আমার।
ও কিন্তু একটু আগেও কান্নাকাটি করেছে, একটু পরপরই ও কান্নাকাটি করছে, কারণ ও পুরোপুরি মজে আছে। ওখানে ও এখান থেকে ওকে বের করে নিয়ে আসাটা খুবই খুবই জরুরি। সুতরাং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের রেডিও লিসনার যারা আছে তাদের প্রত্যেককে, মেল ফিমেল প্রত্যেককেই বলছি, অন্তরের সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই আপনারা দুটো পরিবার সম্পর্কে খোঁজ খবর নেবেন, অবশ্যই সেই ব্যক্তিটির সাথে আপনারা দেখা করবেন, এবং দেখা করার পরে তারপরে সিদ্ধান্ত নেবেন। শুধুমাত্র কণ্ঠ শুনে, শুধু কণ্ঠ শুনে কিংবা কণ্ঠের আপস অ্যান্ড ডাউন শুনে কোনোভাবে একটি ছেলে কিংবা কোনোভাবে একটি মেয়ে কারো প্রতি দুর্বল হবেন না, এটাই আমাদের রিকোয়েস্ট আজকের এই অনুষ্ঠান থেকে। আপনার কিছু বলার আছে আমাদের রেডিও লিসনারদের যারা অনুষ্ঠানটা শুনছে?
আমি একমাত্র এখানে আসছি জীবনে গল্প বলতে না, আমি এগুলো সবার সাথে শেয়ার করতে। আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, হয়তো এগুলাকে আমি এতক্ষণ যা বলছি হয়তো অনেকজন অনেক কিছু হিসেবে নিতে পারে, কিন্তু এখানে শিকার বিষয় আছে। আমি চাই না আমার মতো আমার আরো 10 ভাই বোন নষ্ট হোক। সামনে ওরা কাজ যেগুলো করবে ভেবে চিন্তে করবে, এটাই।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে একটি সুখবর দিতে চাই, যারা হ্যালো ইট 920 ফ্যান আছেন তাদের জন্য বলছি। আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো ইট 920 বেস্ট নটি স্টোরি এবং একটি অপ্রকাশিত গল্প, মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে একটি বই আমরা বইমেলাতে প্রকাশ করেছি, এবং সেই বইটির দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাজারে আছে। আপনারা বইটি এই মুহূর্তে ঘরে বসেই পেতে পারেন। আপনারা চাইলে একটি বিশেষ নাম্বার আমি বলবো একটু পরে, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিলে ঘরে বসেই আপনি বইটি সংগ্রহ করবেন, কারণ বইটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে, কিংবা লোক মারফত আপনার বাড়িতে গিয়ে বইটি আপনাকে পৌঁছে দেওয়া হবে। নাম্বারটি হচ্ছে rakumari.com এর 16297। আমি আবারও বলছি 16297, বাংলায় হচ্ছে 16297, 16297। এই নাম্বারে ফোন করার পরে আপনি বলবেন যে আর জি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, তাহলে আপনার যে ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিস পূরণ করলেই আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। যে এই বইটি আপনি যদি চান তাহলে নীলক্ষেত থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে। এছাড়াও এই বইটি নিয়ে, শুধুমাত্র এই বইটি নিয়ে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে একটি বিশেষ মেলা চলছে সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে যে কোনো সময় আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন, এবং আজকে বৃহস্পতিবার, রবিবার এবং শুক্রবার এই 2 দিন আমি এখানে থাকবো, হরহামেশায় হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে পাবলিক লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। তবে যে কথাটি আমি বারবারই বলছি সেটা হচ্ছে, আপনারা যারা ঘরে বসেই বইটি পেতে চান তারা ফোন করবেন যে নাম্বারটিতে 16297, আরো একবার বলছি 16297, এটি rakumari.com এর নাম্বার। এই নাম্বারে ফোন করে বলতে হবে আর জি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, বইটির নামমাত্র মূল্য 150 টাকা, আর কুরিয়ার সার্ভিসে যেটা আসে এই টাকার মারফত আপনি ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন। নাম্বারটি আবারও বলছি 16297। ওকে প্রিয় শ্রোতা, আমরা একটি গান দিয়ে শেষ করতে চাই। যারা জীবনের গল্প বলতে এখানে আসতে চান প্লিজ কল করবেন আমাদেরকে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। একটি ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে শাহাবুদ্দিনের, ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আজকের মতো শুভরাত্রি।
কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারবার, ভুলে কাউকে ভুলবার, মুখে ভালোবাসি না বলে মনে টেপে নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সাধারণ তার মাঝে এক দুজনকে, আজ বড় আলাদা লাগে আধারে। জানি না কোথায় পাবো তোমায়, একবার দেখো আমায়। ভেবেছি তাই বার যা কিছু হবে তোমার হবে শিকার পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার কপালে যাতে লেখা মনে যদি পায় ব্যথা ঝেঁকে নেব আমি এসে নিত্যে অভিনয় আর নয় আর নয় এই ভালো আছি এই বেশ তোমাকে ঘুরো ঘুরি কেটে যায় সময় আসে রাত মেটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখো ছেলেটাও পরে ফুল হাসা শার্ট এই দেখে হাসা আসে গানটাকে ভালোবাসি ভালোবাসি এই স্বপ্ন আমার কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা আছে বাকি স্বপ্নের উপসংহার আধারে জানি না